exclusively on FusionBD.com.
It's here with more fun and fear.
একদম ঠিক সময় মতো আপনি ঠিক জায়গায় টিউন করে আছেন, আছেন 88FM এর রেডিও ফুর্তি, ভূত FM হরর ক্লাব শুরু হয়ে গেল, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, যেটা সবসময় থাকে ভূত FM হরর ক্লাব নিয়ে। সো ভূত FM হরর ক্লাব 11টা থেকে রাত 2টা পর্যন্ত। আজকের হরর ক্লাবটা খুবই স্পেশাল একটা হরর ক্লাব এবং আশা করি একদম শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে, মানে খুব ভালোভাবেই সাজানো হয়েছে আজকের হরর ক্লাবটা। তো শুরুতেই যেটা হয়ে থাকে নো টক ট্রিপল প্লে এর পরপর তিনটি গান শুনে তারপর শুরু করে হরর ক্লাবের বাকি আয়োজনগুলো, সো আজকেও তার ব্যতিক্রম না, নো টক ট্রিপল প্লে তিনটি গান শুনে ফিরে আসছি। আশা করি তারপর থেকে পুরোটা সময় এবং এখন থেকে পুরোটা সময় সাথে থাকবেন, শুধু থাকবেন রেডিও ফুর্তি 88FM এন্ড ফুর্তি। হরর ক্লাব সৃষ্টি আছে মুহূর্তে আপনার সাথে থাকছে রাত 2টা পর্যন্ত এবং রাত 2টা পর্যন্ত আজকে বেশ সুন্দর সুন্দর বেশ কয়েকটা গল্প আছে। আজকে ফার্স্ট আওয়ার ইমেল অফ দ্য উইকে একজন বিশিষ্ট একজন রাইটারের একটা গল্প আছেন আমাদেরকে পাঠিয়েছেন, যিনি জিনিয়েছেন আফরাইদ নাথ অর্ণা, বেশ কয়েকটা গল্প তিনি পাঠিয়েছেন আমাদের। শেষ ঘন্টায় আজকে বেশ চমৎকার একটা গল্প আছে, তো শেষ ঘন্টার গল্পটাও আশা করি যারা নর্মালি অনেকেই আছেন হয়তো বা শেষ পর্যন্ত জেগে থাকতে পারেন না, কিন্তু শেষ ঘন্টায় আজকে খুব চমৎকার একটা গল্প আছে, খুব ইন্টারেস্টিং একটা গল্প, আমার খুবই ভালো লেগেছে। তো সেই গল্পটা শোনা পর্যন্ত মানে একদম শেষ পর্যন্ত আজকে আছে খুব বেশ ভালো আকর্ষণ থাকবে এবং মাঝখানে মানে অর্থাৎ ঠিক সেকেন্ড আওয়ারে যে ঘন্টায় আমাদের ভূতিকাটা হয়, এবারে ভূতিকাটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প এবং খুব মানে বিশেষ একটা গল্প এবং বিশেষ সময় অবশ্যই, যেহেতু বাইশে শ্রাবণ গেল কয়েকদিন আগে। তো সেটা নিয়ে কথা হবে, নেক্সট ইয়ারে কথা হবে। আজকে আমাদের সাথে প্রত্যেক এপিসোডে আমাদের সাথে হরর ক্লাবের এক বা একাধিক মেম্বাররা থাকেন, আজকেও আমাদের সাথে আছেন একজন হরর ক্লাবের একজন মেম্বার আছেন আমাদের সাথে, আছেন বাংলাদেশ হরর ক্লাব থেকে আমাদের সাথে আছেন জন। হ্যালো জন, কি অবস্থা?
এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন?
হ্যাঁ খুবই ভালো আছি, এবং আপনাদেরকে দেখে আজকে আপনাকে দেখে বলতে হবে, আপনার আরো অনেকে আসার কথা ছিল আজকে।
জি জি, আরো দুজনের আসার কথা ছিল,
শেষ মুহূর্তে বোধহয়
জন্য আসতে পারে নাই আর কি, নারায়ণগঞ্জ থেকে আসার কথা ছিল, সে আসে নাই, বিদায় জানাটা
হয়েছে। বুঝতে পেরেছি। তারপরও যে এই যে ডেডিকেশন এবং হরর ক্লাবের প্রতি যে আসলে ভালোবাসাটা, এটার কোনো মূল্য নেই এবং এই জন্য সবসময় আমরা খুবই কৃতজ্ঞ যে হরর ক্লাবের যারা একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা হরর ক্লাবের মেম্বার এবং যতগুলো হরর ক্লাব আমাদের আছে প্রত্যেকেই যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন, তাদের সেই ভালোবাসার কারণেই আসলে হরর ক্লাব এখন পর্যন্ত এগিয়ে চলেছে এবং আরো ভালোভাবে এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। এবং আমাদের যে মানে চিন্তা ভাবনা সেই হরর ক্লাবের মেম্বারদের ভালোবাসায় সারা বাংলাদেশ ছড়িয়ে আরো বাইরে ছড়িয়ে যাবো আমরা। তো আজকে ভূত FM হরর ক্লাবে জন এসছেন, অনেকদিন পর এসছেন, আপনাদের ক্লাবের কি অবস্থা?
যে আমাদের ক্লাব ভালো চলছে আগের মতো,
মোটামুটি প্রত্যেক সপ্তাহেই বেশ অনেকগুলো গল্প থাকে এই হরর ক্লাবটি থেকে,
আর মানে নতুন নতুন রাইটার নেওয়া হচ্ছে গ্রুপে, আর হচ্ছে মানে গল্প কালেক্ট করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সবাই আর কি মোটামুটি পরিশ্রম করতেছে।
আপনিও বোধ হয় আজকে বেশ কয়েকটা গল্প নিয়ে এসছেন, একটা গল্প আজকে শুনতে পারবো আমরা। বেশ অনেকগুলো ঘটনা আজকে আমাদের সাথে জন শেয়ার করেছিলেন বাড়ি যখন কথা হচ্ছিল। তো শুরুতেই যেটা করেছি মেল অফ দ্য উইকের আজকের গল্পটা করে নিচ্ছি, আগেই বলে দিয়েছি আজকে মেল অফ দ্য উইকের এই সপ্তাহে মেল অফ দ্য উইকে যার গল্পটা যার পাঠানো মেইলটা সিলেক্ট করা হয়েছে তিনি হচ্ছেন আফরাইদ নাথ অর্ণা, ময়মনসিংহ থেকে তিনি আমাদেরকে মেইল করেছেন এবং তিনি আমাদেরকে পাঠিয়েছেন হেমেন্দ্র কুমার রয়ের একটা গল্প, গল্পের নাম টেলিফোন। তো আফরাইদ নাথ অর্ণা আপনাকে খুবই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং আমাদেরকে এই গত সপ্তাহে এর আগের সপ্তাহে আমাদের মোটামুটি প্রত্যেকটা সপ্তাহে এই লাস্ট উইকেও যেটা বলবো যে অনেক অনেকগুলো গল্প এসছে যেগুলো এত এত সুন্দর, সে গল্পগুলো সামনে কোনো না কোনো এপিসোডে অবশ্যই পড়ে শোনানো হবে। মেল অফ দ্য উইকের বাইরেও আমরা এত এত ভালো ভালো গল্প থেকে যায় যে গল্পগুলো চাহিদা যে হারিয়ে যাক। তো বেশ কয়েক সপ্তাহ আগে বলেছিলাম যে গল্পের ভিতর নতুনত্ব আসছে না কিংবা হয়তো সেই ইন্টারেস্টিং ব্যাপারগুলো থাকছে না, জন যেহেতু জন আছে এখানে জনের সাথে শেয়ার করি, তো সেই কথা বলার পর থেকে অনেকেই আমাদের খুব সুন্দর সুন্দর গল্প লিখে পাঠাচ্ছে এখন। এবং গল্পের ভিতর বিষয় বস্তু যে একটা খুব ভালো বৈচিত্র্য আছে। তো আজকের গল্পটা টেলিফোন, একজন ডাক্তারের গল্প, সেই ডাক্তার রোগী দেখতে গিয়ে কি হলো, এরকম একটা গল্প। শুরুতেই বলে দিচ্ছি না কি গল্পটা, তো শুরু করি আজকের গল্প, মেন অফ দ্য উইকের গল্প, টেলিফোন। জট করে ঘুম ভেঙে গেল টেলিফোনের ঘন্টায়। সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটাও চিৎকার করছে। ঘুম জড়ানো চোখ না খুলেই একে একে গুনলাম রাত ১২টা। আরো দুটো শব্দ এলো কানে, বাঘের গর্জন এবং একটানা বৃষ্টির আওয়াজ। নিজের ডাক্তারের জীবনকে ধিক্কার দিতে দিতে ধড়মড় করে উঠে বসলাম বিছানায়। এই বৃষ্টি ভেজা রাতে নিশ্চয় কোনো রোগী। টেলিফোনটা চিৎকার করেই যাচ্ছে। বিছানা থেকে নেমে রিসিভারটা তুলে নিয়ে বললাম, হ্যালো। ওপাশ থেকে একটা ফিস ফিসে আওয়াজ এলো, ডাক্তার? হ্যাঁ ডাক্তার, শিগগির আসুন শিগগির। কোথায়? আমার বাসায়, ৭ নম্বর ৭ করে সেন্ট স্ট্রিট। অসুখটা কি? আমি এখনই মারা যাবো ডাক্তার, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। শিগগির এসো ডাক্তার, শিগগির। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলাম। জানলার ওপারে শোনা গেল দমকা ঝড়ো বাতাসের কলকাকলি, কিন্তু শেষটায় যাওয়াই স্থির করলাম। গাড়ির ভেতর থেকে টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম ৭ করিস সেন স্ট্রিট এ ৭ নম্বর গেট। এখানে পুরনো ছোটখাটো দোতলা বাড়ি, প্রত্যেক জানালা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোঁকো দিয়ে দেখা যাচ্ছে না একটু মাত্র আলোর রেখাও। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি, নিজে এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গেলাম। রাস্তায় গিয়ে নামলাম, এটা কি রাস্তা না নদী? কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে মা হাঁটুর উপর। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণী, এ যেন মানুষের পৃথিবী নয়। কেবল মানুষ কেন, পথচারী, কুকুর, বেড়াল এবং রাতের পেঁচা বাদুরও আছেন। কিন্তু কি মুশকিল, ডাক্তার কি ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতর একটা লণ্ঠন পর্যন্ত চেনে রাখেনি। অন্ধকারে বাড়ির ভেতর দু চার পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললাম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কেবল উঠল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই, টর্চ জ্বেলে গিয়ে আসুন। ডান দিকে সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকে প্রথম ঘরটাতে রোগীকে দেখতে পাবেন। কে কথা বলছে, কোথা থেকে কথা আসছে? চারদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপর ছাদ, দুই পাশে দুই দেওয়াল, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা বলল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে ওই টর্চের উল্লেখ করত না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো ওপরে, অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আবার আসছে যেন বহু দূর থেকে। বুকের কাছটা কেমন যেন ছমছম করতে লাগল। সদর দরজার সশব্দে নাড়া দিয়ে হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি দাঁড়ালাম না, নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললাম। ডান দিকের সিঁড়ি বেয়ে ওপর উঠতে লাগলাম। উঠতে উঠতে সহসাই লক্ষ্য করলাম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় ৮ ইঞ্চি পুরু ধুলো। সেই ধুলোর ওপর একটিমাত্র পায়ের ছাপও নেই, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার, অনুভব করল। আমার চারদিকে ঘিরে যেন কোন মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গায়ে এমন শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে ভাবতে লাগলুম, এরপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গ করে বলল, ডাক্তার, কত মরার হার নেড়ে চেড়ে রাতের পর রাত কাটেছ, কত পচা গলা মরা দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকুবার জোর করে চেষ্টা করে বললাম, আমি ভয় পাইনি, কিন্তু তুমি তো কাঁপছ, ঠান্ডা হাওয়ায় শীত করছে। কানে এলো একটা শুকনো চাপা বিশ্রি হাসির আওয়াজ। এবার রাগে চেগে উঠল আমার পৌরুষ, বেশ চেঁচিয়ে বলল, কারোর হাসি শোনার জন্য আমি এখানে আসিনি, হ্যাঁ আমি এসেছি রোগী দেখতে। বাঁ পাশের ঘরের ভেতর থেকে শোনা গেল, উত্তম ভেতরে এসো, দরজা খুলে। দরজায় ধাক্কা মারলাম, খুলল না। দেখতে পাচ্ছ না দরজা বাইরে থেকে শেকল তোলা আছে? তাই বটে। শেকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ছটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলুম। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালুম। ঘুট ঘুট করছে অন্ধকার, নাকে লাগল পচা সবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালবার উপক্রম করতে গিয়ে বলল, আলো জ্বেলো না ডাক্তার, আলো জ্বেলো না, আতঙ্কে আঁতকে উঠবে, সহ্য করতে পারবে না। এখানে কোন পাগল কি লুকিয়ে টুকিয়ে আমার সঙ্গে কথা বলছে নাকি, নাকি ও আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? অথির কণ্ঠে বললাম, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে আলো জ্বালো। জ্বাললাম। ময়লা চাদরে মোড়া বিছানার উপর নিকৃষ্টভাবে পড়ে রয়েছে একটি সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেকদিন আগের মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখ! ভুরু দুটি উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে এবং দুই কোটরের মধ্যে চোখ দুটো যে কত নিচে নেমে গিয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে না। এমন ভাবে সে মুখ বেঁকে আছে দেখতে পেলেই মুখটা চ্যাঁদ করে ওঠে এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখের কভারের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। আমি স্তম্ভিত আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। হে ভগবান, এ কি আমি দেখছি? ডাক্তার, ডাক্তার, ভীষণ যন্ত্রণা, আর সহ্য করতে পারছি না যে, সে কেশো দেখতে পাচ্ছ না, আমাকে আক্রমণ করেছে ধলে ধলে নরকের কীট। তুমি পোকাগুলোকে তাড়িয়ে দাও ডাক্তার, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, পোকাগুলোকে তাড়িয়ে দাও, পোকাগুলোকে তাড়িয়ে দাও। বেশ বুঝতে পারলাম এই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হা করা মুখ থেকে। এবং তার চেয়েও আর অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকে কণ্ঠস্বর বেরিয়ে আসছে ঠিকই, কিন্তু ঠোঁট দুটো একটু নড়ছে না। স্তম্ভিত অবস্থার মধ্য দিয়ে কেটে যেতে লাগল মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে বসছে আস্তে আস্তে, কিন্তু উঠে বসার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন ঠিক নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা কাঁধের উপর লুটিয়ে পড়ছে আর তার হাত দুটো ঝনঝন করছে, কিন্তু কে তাকে তুলে বসাতে চায়? সে কোথায়? সে কি তাহলে অদৃশ্য? হঠাৎ করে মৃত দেহটার কাঁধের ওপর লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে শীতে হয়ে উঠল এবং ধীরে ধীরে ফিরল আমার দিকে। তার দৃষ্টিহীন চোখ কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগল যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ করে যেন একটা বিদ্যুৎ প্রবাহ কেটে গেল আমার আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে পড়ি কি মরি ভাবে সশব্দে নেমে এলাম নিচে। এরই সঙ্গে পেছনে ছুটে এলো এক অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর সাতকরিশেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র, এই বাড়ি ভাড়া দেওয়া হইবে। অবাক হয়ে ভাবছি আমি যেন পেছন দিক থেকে শুনলুম, আরে ডাক্তারবাবু এখানে কেন? ফিরে দেখি আমার পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাড়ি। বললুম, দিন তিনেক আগে এ বাড়িতে রোগী দেখতে এসেছিলাম কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। সে সহাসে বলল, ডাক্তারবাবু বাড়ি ভুল করছেন, এবারে আজ 1 বছর ধরে খালি পড়ে আছে, বাড়িখানার ভারী বদনাম, কেউ ভাড়া নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞেস করলুম, এ বাড়ির শেষ ভাড়াটি কে? ভুবনেশ্বরবাবু। তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ হ্যাঁ, হার্ট অ্যাটাক করে হঠাৎ তিনি মারা যান। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, পাড়ার লোকেরা উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তার পরেও বার কয়েক আমার সঙ্গে যোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারই রাত 12টায় ফোনের ঘন্টা বেজে ওঠে আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি, ডাক্তার ডাক্তার শিগগির এসো ডাক্তার। ভুবনেশ্বর বাবু আজ আমায় ডাকাটা কি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। চলছে এবং চলবে ঠিক রাত্রিটা পর্যন্ত। তো আপনি ভূত এফএম হরর ক্লাবে আপনার হরর ক্লাব, আপনার যদি আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব বা যে কাউকে নিয়ে আপনার সাথে আর একজন মানুষ নিয়ে ইভেন আপনি একাও একটা হরর ক্লাব খুলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, সেটার জন্য আপনার যদি হরর ফিকশনের প্রতি ইন্টারেস্ট থেকে থাকে, হরর জনের যে কোনো কিছুর প্রতি আপনার, আপনি যদি মুভি ফ্রিক হয়ে থাকেন, আপনার যদি ঘোরাঘুরি করতে অনেক ভালো লেগে থাকে, আপনার যদি স্টোরি কালেকশন করতে ভালো লেগে থাকে যে কোনো কিছু, এবং সেটা যদি হরর জনরার হয় তবেই আপনি হরর ক্লাব খুলে ফেলতে পারেন এবং হরর ক্লাব খুলে আমাদের স্টুডিওতে চলে আসতে পারেন, আমাদের সাথে পার্টিসিপেট করতে পারেন। এবং আপনার যে কোনো কিছু আমাদেরকে জানাতে হলে আপনার কালেক্টেড কোন স্টোরি, আপনার নিজের লেখা গল্প, সেটা তো আরো বেশি চমৎকার হয়। আপনি যদি আপনার ভিতরে সেই লেখার ক্ষমতা যদি থেকে থাকে তবে লিখে ফেলতে পারেন একটা গল্প এবং সেই গল্পটা পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে bootfm@radio40.fm bootfm@radio40.fm। এই হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস, এখানে আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার গল্পগুলো। সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব। আপনি আপনার যে কোনো কথা, এখনকার যে কোনো কথা, শো কেমন লাগছে, গল্পগুলো কেমন লাগছে, সেই কথাগুলো আমাদেরকে জানাতে চাইলে আমাদেরকে লিখতে পারেন রেডিও ফিউচার অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে গিয়ে আপনি হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে সে কথাগুলো জানিয়ে দিতে পারেন। তো আমাদের সাথে আছেন জিএম নজরুল ইসলাম, ডার্কনেস হরর ক্লাব থেকে ড্রিমলেস সজল আছেন আমাদের সাথে, আর অনেকেই আছেন, তাদের কথাগুলো বলবো। তবে এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমাদের সাথে আমাদের হরর ক্লাবের একজন মেম্বার, বাংলাদেশ হরর ক্লাবের একজন মেম্বার জন। তো জন কেমন লাগছিল গল্প, আজকের গল্প?
জি ভাই, গল্পটা অনেক ভালো, ধন্যবাদ জানাতে চাই যে লিখছে গল্পটাকে।
যিনি লিখেছেন তিনি হয়তো বা শুনছেন না, কিন্তু যিনি পাঠিয়েছেন তিনি হয়তো বা শুনছেন। আপনার অর্ণা খুব সুন্দর একটা গল্প পাঠিয়েছেন এবং আরো অনেক সুন্দর গল্প তিনি এবার আমাদেরকে পাঠিয়েছেন। তো আজকের এই গল্পটার সাথে ভূতিকার গল্পের একটা খুব মিল আছে, যারা নিশীতে গল্পটা এর আগে পড়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের। এই নিশীতে গল্প তো যেটা হয় যে একজন ডাক্তার থাকেন এবং সেই ডাক্তারের কাছে একজন রোগী আসেন। তো আজ এই মেলোদমিকের গল্পটা অবশ্যই ডাক্তার গিয়েছেন এক রোগীর কাছে, মানে সে প্রেক্ষাপটটা অনেকখানি মিলে যায়। তো যাই হোক জন, আপনি আজকে বেশ কয়েকটা স্টোরি শেয়ার করেছিলেন, তো তার ভিতরে একটা স্টোরি এখন শুনতে চাই।
জি, তার ভিতরে একটা স্টোরি
অ্যাম্বুলেন্স চালকের জীবনে
কালেক্ট করা আর কি, মানে
সুন্দর
ঢাকা থেকে শরীয়তপুর বদরগঞ্জ যাওয়ার পথে আর কি এই ঘটনাগুলো তাদের সাথে ঘটে। অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লাশ নিয়ে যাচ্ছে, তো ফার্স্ট টাইম ঢাকা থেকে মানে শরীয়তপুর যাইতে হলে তো ফেরি পার হতে হয়, তো ফেরিতে অ্যাম্বুলেন্স নেয় না, মানে অনেক রিকোয়েস্ট করার পরে ফেরিতে অ্যাম্বুলেন্স নেয় না এরকম কিছু আর কি। তো ফেরিতে ওঠার পরে মানে ফেরিটা চলতে চলতেই নদীর চরে আটকে যায়। এটা স্বাভাবিকই হয় যে মানে চর পড়লে ফেরি আটকিবে, মানে তখন কারোর মনের ভিতরে তেমন কোন মানে সেরকম কিছু জন্ম নেয় নাই। তারপরে ফেরিটা ওখান থেকে ছাড়ার পরে আবার ফেরি পার হয়ে যাইতে যাইতে শরীয়তপুর বদরগঞ্জ থেকে মানে 10 কিলো আগে হবে জায়গাটা, তো এরকম জায়গায় যাওয়ার পরে মানে যে ভাইয়া চালাইতেছে ও এক জঙ্গলের ভিতরে চলে যায়, মানে চাইতে যেতে এক জঙ্গল বাদে সামনে আর কোন রাস্তা নাই। তো সবাই বলে যে আমাদের কই নিয়ে আসলেন, কই নিয়ে আসলেন। বললো, উনি বলে যে আপনারা একটু শান্ত হন, আমি দেখতেছি কি করা যায়। মানে তারপরে গাড়িটা সে ব্যাগে চলে আসছে, চলে মেইন রোডে আসছে। মানে মেইন রোডে আসার পর থেকে আবার নতুন করে সমস্যাগুলো শুরু হয়েছে, যে সামনে যাইতে যাইতে বিভিন্ন অবয়ব সামনে চলে আসে, দেখা যাচ্ছে যে কুকুর রাস্তার মাঝখানে শুয়ে আছে, ওই মানে ওই কুকুরটাকে ক্রস করে চলে যাওয়া লাগতেছে, হুইচেল দিতেছে কিন্তু কুকুর সরতেছে না। আবার সামনে কেউ মানে কোন মেয়ে দাঁড়ায় আছে শাড়ি পরে, এরকম তাকে মানে তার উপর দিয়ে গাড়ি নিতে হবে আর না হলে সাইড দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে। মানে ভাইয়াটা বুদ্ধি খাটায় তার মানে গাড়ি ব্রেক না করে মানে হালকা স্লো করে সাইড দিয়ে নিয়ে চলে গেছে। মানে যাইতে যাইতে এরকম অনেক বাধা পার হয়েছে। পার হওয়ার পরে লাস্ট স্টেপে মানে বাড়ি পাওয়ার আগ মুহূর্তে মানে সবাই তো ভয়ে মানে কাঁপতেছে। মানে ওই সময় মানে আফসা কি যেন গাড়ির সাথে মানে হালকা মানে ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে গাড়িটা মানে ওই জায়গায় আটকে যায়। তো গাড়ির ওইখান থেকে সামনের দিক কোনোভাবে নিয়ে যাওয়া যায় না, গাড়ির ইঞ্জিন আর চালু হয় না। পরে ওই লাশের যে আত্মীয় স্বজন ছিল ওনারা বাড়িতে ফোন দিয়ে আবার ভ্যান নিয়ে আসে, ভ্যান নিয়ে এসে ওখান থেকে আবার লাশটা হচ্ছে ভ্যানে নিয়ে যায়। কিন্তু ওই অ্যাম্বুলেন্স আর যাইতে পারে না ওই বাড়ি পর্যন্ত, তার আগেই মানে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন নষ্ট হয়ে যায় আর কি।
আচ্ছা আচ্ছা, এই ছিল হচ্ছে সেই অ্যাম্বুলেন্স চালকের জীবনের একটা বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো এই খুব মানে এই ঘটনাটার পেছনে বা ঘটনার প্রবাহের ভেতর যে ঘটনাগুলো, গল্প প্রবাহের ভেতর যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু বেশ মানে আমাদের মানে সারা বাংলাদেশে বা বিভিন্ন গ্রাম বাংলায় যে ঘটনাগুলো প্রচলিত তার ভেতর কিন্তু বেশ মানে একটা প্রেডিক্টেবিলিটি আগে থেকে প্রেডিক্ট করা যায়, যে আমরা এরকম অনেক ঘটনাই শুনি যে হাতে হাতে কুকুর চলে গেল বা বিড়াল চলে গেল। এই বিষয়গুলো মানুষ অনেক মানে একটু অন্যভাবে দেখে আমাদের বা গ্রাম বাংলায় বা আমাদের অনেক প্রত্যন্ত অঞ্চলে মানুষজন রাতের বেলা কোথাও যাচ্ছে তখন এই ধরনের কোনো কিছু ঘটলে সেগুলো খুব নেতিবাচক ভাবে দেখে, যে হয়তো বা এটা অস্বাভাবিক কোনো কিছু, একটা কুকুর চলে গেল, একটা বিড়াল চলে গেল। আবার কখনো কখনো এই কুকুর বিড়াল আস্তে আস্তে আবার বড় হতে থাকে, কখনো কখনো উদ্ভট উদ্ভট কিছু প্রাণী চলে আসে, সেগুলো হতে পারে কি হ্যালুসিনেশন না অন্য কোনো কিছু, সেটা আসলে ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব না। বাট এই ব্যাপারগুলো অনেক প্রচলিত এবং এই ঘটনাগুলো অনেক ঘটে থাকে, মানে এরকম শোনা যায়। তো আমি জানি না যে একটা কুকুর রাস্তা দিয়ে হঠাৎ করে চলে গেলে বা একটা বিড়াল চলে গেলে সেটার সাথে মানে প্যারানর্মাল বিষয়ের কতটুকু যোগসাজশ আছে, কিন্তু মানুষের মনের ভেতর, অনেক মানুষের মনের ভেতর কিন্তু এরকম তারা জায়গা দিয়ে নিয়েছে, তাই না?
এটা তো মানে দেখা যায় যে অনেক শুরু থেকে দাদি নানির মুখে শোনা, বাড়ির থেকে বের হলেই যদি সামনে দিয়ে বিড়াল দৌড়ায় তাহলে বলে যে
অশুভ,
মানে অশুভ একটু মানে অপেক্ষা কর পরে যা, এরকম কিছু বলে আর কি, এখনো বলে,
এখনো বলে। এবং সেই সাথে কিন্তু আরো কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে, যেমন আপনি হয়তো বেরোচ্ছেন আপনার জামাটা হয়তো দরজার সাথে একটু বেঁধে গেল বা কোনো কিছু, হ্যাঁ যে কোনো কিছু, তখন একটু বলা হয় একটু বসে যেতে, হয়তো বা কোনো অশুভ কোনো কিছু আছে। এরকম আরো কিছু ব্যাপার আছে, যেমন হঠাৎ করে কেউ বিষম যদি খায় খেতে খেতে, তখন কেউ কিছু মনে করছে, হয়তো বা অনেক দূরে থেকে কোন প্রিয়জন তাকে মনে করছে। তো জানি না এগুলো আসলে মানে প্যারানর্মাল কিনা বা এগুলোর ভিতরে আসলে কোনো কিছু মানে মাহাত্ম আছে কিনা এইসব ঘটনার, নাকি এগুলো একদম ফোর্থ ডাইমেনশনের কোনো কিছু, যে হয়তো বা ফোর্থ ডাইমেনশনে অন্য কেউ অন্য কোন একটা কোঅর্ডিনেটসে এই পৃথিবীর একই ঘটনায় হয়তো অন্য কেউ অন্য কোন একটা কিছু করছিল। বিভিন্ন মুভিতে এরকম দেখা যায় যে এরকম কোনো কিছুর একটা প্রভাবে হয়তো একটু নড়ে গেল বা কিছু একটা হয়, হোয়াট এভার, যে কোনো কিছু হতে পারে বা কিছু নাও হতে পারে, একেবারেই হয়তো বা সাদা সিধে একটা ব্যাপার, শুধুই আমরা বিশাল বড় করে ফেলছি ভেবে চিনতে, হতেই পারে। তো সে হওয়া না হওয়ার কথা মালায় আর যাবো না আমরা, এই ঘন্টায় আবার একটা গান শুনবো আমরা, তারপর নেক্সট আওয়ারে তো আগে বলেছি ভূতিকায় থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প, স্পেশাল একটা গল্প, এবং সেই ঘন্টায় আজকে খুব ইন্টারেস্টিং একটা গল্প থাকছে শেষ ঘন্টা, এর মাঝখানে রাসেল ভাই আসবেন একবার, এবং আমাদের আনসেন্সর্ড সেগমেন্টও আজকে একটা খুব মজার একটা গল্প আছে, একটা ঘড়ির গল্প, একটা ঘড়ি হঠাৎ করে কোথা থেকে উদয় হলো, এরকম একটা আধি ভৌতিক অভৌতিক যে কোনো কিছু বলে না কেন, এরকম একটা গল্প আছে। সো অনেক কথা হলো, কথার মাঝখানে একটু গান শুনে আসি, গান শুনে আবারও ফিরে আসছি রেডিও ফুটেজ এটা ভূত এফএম হরর ক্লাবে।
With more fun and fear.
আপনার সাথে এবং আমার সাথে আছে
মোহাম্মদ ইমরান হাসান জন শামলি থেকে।
তো জন এবং আমি, আমরা দুজন আছি এই মুহূর্তে আপনার সাথে facebook.com/radiobhuti ঠিকানায়। ভূত এফএম হরর ক্লাবের পোস্টে অনেকে কমেন্ট করছেন, তাদের কমেন্ট গুলো একটু পড়ে আসি জন। আমাদের সাথে আছে বারজিয়া জাহান, লিখেছেন অনেক ভালো লাগছে শুনতে। আমাদের সাথে আছেন নিশাত রেজা, লিখেছেন হাই আমি রেজা নোয়াখালী থেকে শুনছি। ইমরান হোসেন লিখেছেন হাই সিলেট থেকে। নীলয় শেখ লিখেছেন প্রথম স্টোরি ভালো হয়েছে কিন্তু ফিল নেয়, ওকে বুঝে নেই ফিল নেয় বলতে, হ্যাঁ মানে ফিল পাননি কোনো, একটু ভালো মতো গুছিয়ে বলুন তাহলে বোঝা যাবে। মারুফ হোসেন আছেন আমাদের সাথে, লিখেছেন শুনছেন রাজশাহী থেকে, রাজ অরগ্লা থেকে, রাতের আলো লিখেছেন সাজ্জাদ, আমি সাজ্জাদ শুনছি মধুপুর থেকে, মেম্বার অফ বাংলাদেশ হরর ক্লাব। আচ্ছা সাজ্জাদ,
আমার সাথে একটু আগে কথা হয়েছে এখানে এসে মেসেঞ্জারে আর কি, তার সাথে কথা হয়েছে
আমার। তো বাংলাদেশ হরর ক্লাবের সবাইকে, অনেকেই বোধ হয় শুনছেন,
অনেকেই বলতে প্রায় সবাই সবাই শুনতেছে আর কি এটা।
গ্রেট গ্রেট, এবং বাংলাদেশ সংবাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। জামি আহমেদ আছেন আমাদের সাথে, লিখেছেন রবীন্দ্রনাথের গল্প রাখার জন্য ধন্যবাদ সৃষ্টি ভাইয়া। আবু নোমান ফয়সাল লিখেছেন ভাইয়া ভয় পাই না কেন, খুব একটা ভয় পাওয়ার মতো হয়তো কিছু ঘটেনি তাই। ওয়া হাইদ হোসেন হাসান লিখেছেন হ্যালো, সালমান ফার্সি লিখেছেন ভাইয়া চিরং থেকে শুনছি, মাসফি আনসারি লিখেছেন জামালপুর, আচ্ছা জামালপুর থেকে তিনি শুনছেন, আমি কেমন আছি, আমি খুব ভালো আছি। তৌফিক আহমেদ সুমন রাজ অরগ্লাব থেকে আছেন, শিবলি মোহাম্মদ আছেন দিনাজপুরের বিরামপুর থেকে শুনছি, বরিশাল থেকে শুনছেন, মায়ানুল ইসলাম মাহিন প্রথমবারের মতো শুনছেন, ওকে মাহিন ওয়েলকাম ভূতেফম অরগ্লাবে, আশা করি এরপর থেকে রেগুলার শুনবেন এবং অবশ্যই আমাদেরকে গল্প পাঠাবেন। ভূতেফম অরগ্লাবের যে ইমেইল অ্যাড্রেসটা আছে সেটা আবার বলে দিচ্ছি, ভূতেফম@radio.fm সাবজেক্ট ফিলে লিখতে হবে হরর ক্লাব। তাসকিন সাইফুল সানি আছেন আমাদের সাথে, লিখেছেন ভালো লাগছে। এ আর রহমান দেখেছেন এত কষ্ট কোথায় রাখি, এখন ধরছে না সৃষ্টি ভাই, অ্যাপ আছে অ্যাপ দিয়ে শুনতে পারেন রেডিও ফুর্তির অ্যাপ। তো শোনাই যখন যাচ্ছে না তখন আমি যাই না, আমি যখন ভুলছি তখন সেটা আপনি বুঝতে পারবেন কিনা। আর এইচ রাকিবুল হাসান আমাদের সাথে আছেন, লেজেন্ড রাজশাহী থেকে, আরো আরো অনেকেই আছেন আমাদের সাথে। কেমন লাগছে গল্পগুলো বা কেমন লাগছে গল্পটা আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন বা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন রেডিও ফুর্তি অফিসের ফেসবুক ফ্যান পেজে, ভূতের মনোকালের পোস্টে। রূপকথার রাজকন্যা আছেন আমাদের সাথে, আমি আমার তিন বান্ধবী রিনা সুমি ও কনা। আচ্ছা, এই তিনজন শুনছেন পাবনা থেকে, ভয় দেখাতে পারবো কিনা জানতে চাচ্ছেন। ভয় দেখাতে পারবো না, তবে হরর একটা ফিল আসতে পারে। যেহেতু আপনাদেরকে একটা মুভির কথা বলি, এই সময় 2018 সালে রিলিজ পাওয়া একটা সিনেমা, লাস্ট উইকে এই সিনেমাটা আমার দেখা হয়েছে, কোয়াইট প্লেস। এবং এই মুভিটা হচ্ছে জন ক্রাসিনস্কির ডিরেকশন, এবং তিনি নিজেও এই মুভিতে অভিনয় করেছেন। এমিলি প্লান্ট ছিলেন তার সাথে। তো এই মুভির গল্পটা হচ্ছে এরকম, পোস্ট অ্যাপোকালিপটিক যুগের একটা সময়ের, সেই সময়ের ঘটনা নিয়ে, মানে যে সময়টাতে পৃথিবীর টেকনোলজি, পৃথিবীর সভ্যতা অন্য কোনো কিছু দিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, সেরকম একটা সময়কে বলা হয় পোস্ট অ্যাপোকালিপটিক টাইম। এবং সেই সময়কার যে গল্পগুলোকে আর কি এই জনের ভিতর ফেলা হয়। তো এই মুভির ঘটনা হচ্ছে এরকম যে পৃথিবীর সভ্যতা মানে টেকনোলজি এমন একটা জীবের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে, তারা পুরো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছে, একদম সবাই মরে গেছে। এরকম একটা সময় যেখানে যে প্রাণীটা হচ্ছে কোথাও কোনো শব্দ শুনলেই সেখানে অ্যাটাক করে। তো একটা পরিবারের বেশ কয়েকজন, তারা চার পাঁচজন, মানে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের দুই বাচ্চা, তারা চারজন হচ্ছে বেঁচেছিল এবং তারা কোথাও কোনো শব্দ করছে না। তো এর ভেতর থেকে সিনেমার শুরুতেই, তারা পাঁচজন ছিল, শুরুতেই একটা খেলনা থেকে একটা শব্দ বের হয় এবং সেই শব্দটা হওয়ার কিছুক্ষণ পরই খেলনাটা যে বাচ্চাটার হাতে ছিল তাকে মেরে ফেলে সেই অদ্ভুত জীব। তো এরকম ভাবে আর কি এগুতে থাকে গল্প, কোথাও কোনো শব্দ করা যাবে না, সম্পূর্ণ নীরব থাকতে হবে, কোথাও শব্দ করলেই সেখানে অ্যাটাক হয়, কারণ যেই প্রাণীটা সে পৃথিবী দখল করে নিয়েছে তার মানে হিয়ারিং সেন্সিটিভিটি অনেক হাই। সবচেয়ে বড় বিপজ্জনক ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ওয়াইফ ছিলেন প্রেগনেন্ট এবং একটা সময় তার বাচ্চা ভূষ্ট হয়, এবং আমরা জানি যে বাচ্চা বের হলেই সে কান্না করে, চিৎকার করে, কান্নাকাটি করে। তো সেই সময়টাতে একটা ভয়ঙ্কর সিচুয়েশন সৃষ্টি হয়, কি হয় না হয় সেটা মুভি দেখলেই জানতে পারবেন। মুভির নাম কোয়াইট প্লেস, 2018 সালে এই সিনেমাটা বের হয়েছে এবং এখন পর্যন্ত IMDb রেটিং এই সিনেমাটার 7.7। তো যারা হরর সিনেমা ভালোবাসেন তারা সিনেমাটা দেখতে পারেন। তো এই হচ্ছে এখনকার পর্যন্ত কথাবার্তা, আমরা নেক্সট আওয়ারে এসে ভূতিকা নিয়ে কথা হবে, ভূতিকা গল্পগুলো শুনবো এবং আশা করি পুরোটা সময় সাথে থাকবেন, খুবই ভালো লাগবে। এই সময়টাতে একটা গান রেখে যেতে চাচ্ছি, এবং গান কার গান শোনা যায়, চল কোনো সাজেশন আছে?
তেমন কোন সাজেশন নাই।
আচ্ছা, তাহলে সাজেশন না থাকলে আমি
আপনার যেটা ভালো লাগে সেটা আমাদেরও ভালো লাগবে।
ওকে, ঠিক আছে। এই সময়টাতে আমি ছেড়ে দিতে চাচ্ছি ব্লু জিন্সের একটা গান, খুব রিসেন্ট সময়ে ব্লু জিন্সের একটা গান রিলিজ পেয়েছে, সেই গানটা খুব সুন্দর একটা গান, মায়া। মায়া শুনছিল, ফিরে আসছি নেক্সট আওয়ারে আরো অদ্ভুত সময় কাটতে, সে প্রত্যাশায় আপাতত চলে যাচ্ছি গানে।
আপনারা শুনছেন ভূত এফএম হরর ক্লাব, আমি মোহাম্মদ ইমরান হাসান জন আছি শ্যামলি থেকে, বাংলাদেশ হরর ক্লাবের পক্ষ থেকে আছি।
ইয়েস, এবং আপনার সাথে আছি আমি সৃষ্টি। তো জন, কেমন লাগছে?
অনেক ভালো লাগছে, মানে অনেক ঝামেলা থাকার সত্ত্বেও মানে আসা অনেক ভালো লাগছে, মানে
অবশ্যই। এবং এই জন্য আমাদেরও অনেক ভালো লাগছে যে হরর ক্লাবের একজন মেম্বার, অন্তত একজন মেম্বার হলো যে স্টুডিওতে যদি থাকেন তাহলে কিন্তু আরো সাহস পাই। এই যে আপনি শুরু করে দিলেন এই মাত্র। ওকে, তো ভূত এফএম হরর ক্লাবে আগে বলেছি যে আজকের হরর ক্লাবটা, এই অ্যাওয়ার্ডটা, ভূতিকার অ্যাওয়ার্ডটা ট্রিবিউট টু রবীন্দ্রনাথ ঠাকুর। কদিন আগেই যেহেতু চলে গেল 22শে শ্রাবণ, রবি ঠাকুরের প্রয়াণ দিবস, রবীন্দ্রনাথ ঠাকুর একজন, তাকে নিয়ে একটু কথা আসলে যদি না বলে শুরু করি তাহলে আসলে খুবই খারাপ দেখা যায় এটা। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অবশ্য সবাই জানি আমরা, একজন কবি, দার্শনিক, মিউজিক কম্পোজার, অভিনেতা, ছবিও আঁকতেন, কি না করেছে, নোবেল পেয়েছেন, এটা অবশ্য মানে তার জন্য খুব একটা বড় কিছু না, অনেকেই পেয়েছেন, তিনি নাইরুবাদে বর্জনও করেছেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গাটা আসলে আরো অনেক উপরে, তাই না? তিনি দুইটা দেশের জাতীয় সঙ্গীত তার লেখা, বাংলাদেশের এবং ভারতের, তারপর অনেকে বলে থাকেন শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত যেটা সেটাও মানে অনেকে বলে থাকেন তিনি লিখেছেন, আবার অনেকে বলে থাকেন তিনি সেটা কম্পোজ করেছেন, বাট যিনি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসেবে পরিচিত তিনি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন, বিশ্বভারতীর স্টুডেন্ট ছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের আমার আসলে সবচেয়ে মজা বা সবচেয়ে অদ্ভুত লাগে যে ব্যাপারটা, মানে প্রত্যেকটা মানুষের ভিতরে আসলে রবীন্দ্রনাথের একটা প্রভাব থাকতে পারে, যিনি রবীন্দ্রনাথ পড়েছেন তার উপরে আসলে একটা প্রভাব পড়বেই। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মানে সবচেয়ে বড় মানে আমার কাছে যে ব্যাপারটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে যে এমন সব উপমা দিয়ে তিনি কিছু বোঝাতেন, মানে সেটা খুব অদ্ভুত। মানে আমার একটা খুব প্রিয় একটা কবিতার কথা মনে পড়ছে এখন, সেটা হচ্ছে বাঁশি কবিতা, মানে সেখানে একটা গলির কথা বলছেন, কিনো গোয়ালার গলি, তো সে গলির দোতলা একটা বাড়ির একটা ঘরের কথা তিনি বলছেন, যে লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পয়াটা। তো এইবার হচ্ছে এই ঘরে যিনি থাকেন তার বর্ণনা দিচ্ছেন, যে এইভাবে যে তার পরিচয়টা দিচ্ছেন খুব অদ্ভুত ভাবে, যে আমি ছাড়া ঘরে থেকে আরেকটা জীব এক ভাড়াতেই, সেটা টিকটিকি, তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব, বেতন ২৫ টাকা, সদাগুড়ি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে, শিয়ালদে স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি আলো জ্বালবার দায় বাঁচে। মানে কি অদ্ভুত ভাবে মানে একজন মানুষ সে কি করছে, তার আর্থ সামাজিক অবস্থাটা কি, খুব সুন্দর ভাবে একদম তুলে ধরেছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের হরর গল্প বলতে বেশ কয়েকটা গল্পই আসলে আমার মাথায় ছিল যেগুলো বাজানো যেত আজকে, বা আজকে ভূতিকাতে আমরা নিয়ে আসতে পারতাম। তো ক্ষুধিত পাশানন্দ সামনে একটা সময় থাকবে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের হরর গল্প নিয়ে মানে হুমায়ুন আহমেদের একটা কথা আছে এরকম, যে ভূত ছাড়া কিভাবে ভূতের গল্প লেখা যায়, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়ে গিয়েছেন, এবং সেটা দেখিয়ে গিয়েছেন এই নিশীথের গল্পে। তো নিশীথের গল্পটা আপনাদের কাছে মানে খুব একটা ভয়ে ভরপুর বা ভয়ঙ্কর কোনো গল্প না, বাট গল্পটা খুবই সুন্দর একটা গল্প, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই যে মানে তার উপমার যে খেলাগুলো সেগুলো আছে। যেমন এই গল্পে একজন জমিদার, সে হচ্ছে ডাক্তারের কাছে যায় তার অসুস্থতা নিয়ে কথা বলতে, তো তার জীবনের কথা তিনি বলছেন, তার প্রথম যে স্ত্রী ছিলেন সেই স্ত্রী খুব একটা রোমান্টিকতায় তিনি মগ্ন হতেন না বা মত্ত হতেন না, কিন্তু তার খুব সুন্দর একটা হাসি ছিল, এবং সে হাসির মানে এবং এই অরোমান্টিকতাটা এই দুটো মিলে তিনি এভাবে বলছেন যে গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল, তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরা এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হইয়া ফাঁসিয়া যাইত, তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল। আবার একটা সময় হচ্ছে জমিদার খুব অসুস্থ হয়ে পড়েন, মানে তখন জমের সাথে যুদ্ধ করে তার স্ত্রী কিভাবে তার সেবা করে তাকে বাঁচিয়ে তুলেছিলেন, তো সেই সময় বলছেন এরকম যে জম তখন পরাহত ব্যাঘ্রের ন্যায় আমাকে তাহার কবল হইতে ফেলিয়া দিয়া চলিয়া গেলেন, কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মারিয়া গেলেন, অর্থাৎ তার স্ত্রী তার পরপর অসুস্থ হয়ে পড়েন। তো এই গল্পটা খুবই সুন্দর একটা গল্প, একটা মানুষের জীবন থেকে আস্তে আস্তে কিভাবে ব্যাপারটা একটা অশরীরী ব্যাপার চলে আসে, মানে গল্পটা না শুনলে আসলে বোঝা যাবে না, সেটা খুবই সুন্দর একটা গল্প নিশীথে। তো আজকের ভূতিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সশ্রদ্ধ পরিবেশনা কি বলা যায় বা তাকে ডেডিকেট করে আজকের এই ভূতিকা 64 নম্বর ভূতিকাটি আজকের গল্প নিশীথে আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটি শুনে ফিরে আসছি, আশা করি ভালো লাগবে খুব। আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেন facebook.com/radiofurti এই ঠিকানায়, ভূতিকা হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে। আমরা ফিরছি ভূতিকার আজকের গল্পটি শুনে।
ভূতিকা পর্ব 64,
আজকের গল্প নিশীথে, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর।
ডাক্তার, ডাক্তার,
জ্বালাতন করিল এই অর্ধেক রাত্রে, চোখ মিলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণা চরণবাবু ধরফর করিয়া উঠিয়া পিঠ ভাঙা চৌকিটা টানিয়া আনিয়া তাঁহাকে বসিতে দিলাম এবং উদ্বিগ্ন ভাবে তাঁহার মুখের দিকে চাহিলাম। ঘড়িতে দেখি তখন রাত্রি 2:30। দক্ষিণাচরণ বাবু বিবর্ণ মুখে বিস্ফোরিত নেত্রে কহিলেন,
আজ রাত্রে আবার সেরূপ উপদ্রব আরম্ভ হইয়াছে,
তোমার ঔষধ কোনো কাজে লাগিল না? আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়াইয়াছেন।
ওটা তোমার ভারী ভ্রম, মদ নহে। আদ্যপান্ত বিবরণ না শুনিলে তুমি আসল কারণটা অনুমান করিতে পারবে না।
কুলুঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিবায় ম্লান ভাবে কেরোসিন চলিতেছিল। আমি তাহা উস্কাইয়া দিলাম, একটুখানি আলো জাগিয়া উঠিল এবং অনেকখানি ধোঁয়া বাহির হইতে লাগিল। কোচখানা গায়ের উপর টানিয়া একখান খবরের কাগজ পাতা ব্যাগ বাক্সের উপর বসিলাম। দক্ষিণাচরণবাবু বলিতে লাগিলেন,
আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না, সহজে রসাধিক্য ছিল। তার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করিয়া অধ্যয়ন করিয়াছিলাম, তাই অবিমিশ্র গৃহিণী বনায় মন উঠিত না। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হইত, গৃহিণী সজীব সুখী মিথ, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোন উপদেশ খারিত না, এবং সুখীভাবে প্রণয় সম্ভাষণ করিতে গেলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল, তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরা এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হইয়া ফাঁসিয়া যাইত। তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর আজ বছর চারেক হইল আমাকে সাংঘাতিক রোগে ধরিল। ওষ্ঠ ব্রণ হইয়া জড়পিকার হইয়া মরিবার দাখিল হইলাম, মাছিবার আশা ছিল না। একদিন এমন হইল যে ডাক্তার জবাব দিয়া গেল। এমন সময় আমার এক আত্মীয় কোথা হইতে এক ব্রহ্মচারী আনিয়া উপস্থিত করিল। সে কব্য কৃতের সহিত একটা শিকড় মাটি আমাকে খাওয়াইয়া দিল। ঔষধের গুণে হোক বা অদৃষ্টক্রমে হোক, সে যাত্রা বাঁচিয়া গেলাম। রোগের সময় আমার স্ত্রী অহর্নিশি এক মুহূর্তের জন্য বিশ্রাম করেন নাই। সে কটা দিন একটা অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি লইয়া প্রাণপণ ব্যাকুলতার সহিত দ্বারে সমাগত যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করিয়াছিলেন। তাহার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়া আমার এই অযোগ্য প্রাণটাকে যেন পক্ষের শিশুর মতো দুই হস্তে ছাপিয়া ঢাকিয়া রাখিয়াছিলেন। আহার ছিল না, নিদ্রা ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না। যম তখন পরাহত ব্যাঘ্রের ন্যায় আমাকে তাহার কবল হইতে ফেলিয়া দিয়া চলিয়া গেলেন। কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মারিয়া গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন, অনতিকাল পরে এক মৃত সন্তান প্রসব করিলেন। তারপর হইতে তাহার নানা প্রকার জটিল ব্যামোর সূত্রপাত হইল। তখন আমি তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম। তাহাতে তিনি বিব্রত হইয়া উঠিলেন, বলিতে লাগিলেন, করো কি, লোকে বলিবে কি? অমন করিয়া দিন রাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করিও না, যেন নিজে পাখা খাইতেছি এরূপ ভান করিয়া রাত্রে যদি তাহাকে তাহার জ্বরের সময় পাখা করিতে চাইতাম তো ভারী একটা কারাকারি ব্যাপার পড়িয়া যাইত। কোনদিন যদি তাহার শুশ্রূষা উপলক্ষে আমার আহারের নিয়মিত সময় 10 মিনিট উত্তীর্ণ হইয়া যাইত, তবে সেও নানা প্রকার অনুনয় অনুরোধ অনুযোগের কারণ হইয়া দাঁড়াইত। স্বল্পমাত্র সেবা করিতে গেলে হিতে বিপরীত হইয়া উঠিত। তিনি বলিতেন, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বড়নগরের বাড়িটি বোধ করি তুমি দেখিয়াছ, বাড়ির সামনে বাগান এবং বাগানের সম্মুখে গঙ্গা বহিতেছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়া ঘিরিয়া আমার স্ত্রী নিজের মনের মতো একটুকরা বাগান বানাইয়াছিলেন। সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদা সিধে এবং নিতান্ত দিশি, অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার, ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না, এবং টবের মধ্যে অকিঞ্চিতকর উদ্ভিজ্জের পাশে কাঠি অবলম্বন করিয়া কাগজে নির্মিত লাটিন নামের জয়ধ্বজা উড়িত না। বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধারই প্রাদুর্ভাব কিছু বেশি। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়া বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়াইয়া দুই বেলা তাহা ধুইয়া সাফ করিয়া রাখিতেন। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল। সেখান হইতে গঙ্গা দেখা যাইত, কিন্তু গঙ্গা হইতে কুঠির পাঞ্জির বাবুরা তাহাকে দেখিতে পাইত না। অনেকদিন সজ্জাগত থাকিয়া একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন, ঘরে বদ্ধ থাকিয়া আমার প্রাণ কেমন করিতেছে, আজ একবার আমার সেই বাগানে গিয়া বসিব। আমি তাহাকে বহু যত্নে ধরিয়া ধীরে ধীরে সেই বকুলতলের প্রস্তর বেদিকায় লইয়া গিয়া শয়ন করাইয়া দিলাম। আমারই জানুর উপরে তাহার মাথাটি তুলিয়া রাখিতে পারিতাম, কিন্তু জানি সেটাকে তিনি অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করিবেন, তাই একটা বালিশ আনিয়া তাহার মাথার তলায় রাখিলাম। দু একটি করিয়া প্রস্ফুট বকুল ফুল ঝরিতে লাগিল এবং শাখান দড়াল হইতে ছায়াঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের উপর আসিয়া পড়িল। চারিদিক শান্ত নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ ছায়ান্ধকারে একবার সে নীরবে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আমার চোখে জল আসিল। আমি ধীরে ধীরে কাছের গোড়ায় আসিয়া দুই হস্তে তাহার একটা উত্তপ্ত শীর্ণ হাত তুলিয়া লইলাম। তিনি তাহাতে কোন আপত্তি করিলেন না। কিছুক্ষণ এইরূপ চুপ করিয়া বসিয়া থাকিয়া আমার হৃদয় কেমন উৎপীড়িত হইয়া উঠিল। আমি বলিয়া উঠিলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না। তখনই বুঝিলাম কথাটা বলিবার কোন আবশ্যক ছিল না। আমার স্ত্রী হাসিয়া উঠিলেন। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল এবং কিঞ্চিত অবিশ্বাস ছিল, এবং উহার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদ স্বরূপে একটি কথা মাত্র না বলিয়া কেবল তাহার সে হাসির দ্বারা জানাইলেন, কোনো কালে ভুলিবে না, ইয়া কখনো সম্ভব নয়, এবং আমি তাহা প্রত্যাশাও করি না। ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়ে আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করিতে সাহস করি নাই। অসাক্ষাতে যে সকল কথা মনে উদয় হইত তাঁর সম্মুখে গেলেই সেগুলোকে নিতান্ত বাজে কথা বলিয়া বোধ হইত। ছাপার অক্ষরে যেসব কথা পড়িলে দুই চক্ষু বাহিয়া দর দর ধারায় জল পড়িতে থাকে, সেইগুলো মুখে বলিতে গেলে কেন যে হাস্যের উদ্রেক করে এ পর্যন্ত বুঝিতে পারিলাম না। বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু হাসির উপরে তর্ক চলে না, কাজে চুপ করিয়া যাইতে হইল। জ্যোৎস্না উজ্জ্বলতর হইয়া উঠিল। একটা কোকিল ক্রমাগত ওই কুহু কুহু ডাকিয়া অস্থির হইয়া গেল। আমি বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম, এমন জ্যোৎস্না রাত্রেও কি পিকপথু বধির হইয়াছে। বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগের উপশমের কোন লক্ষণ দেখা গেল না। ডাক্তার বলিল, একবার বায়ু পরিবর্তন করিয়া দেখিলে ভালো হয়। আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদে গেলাম। এইখানে দক্ষিণবাবু হঠাৎ থমকিয়া চুপ করিলেন, সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে চাহিলেন, তাহার পর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন। আমিও চুপ করিয়া রহিলাম। কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করিয়া চলিতে লাগিল এবং নিস্তব্ধ ঘরে মশার ভন ভন শব্দ সুস্পষ্ট হইয়া উঠিল। হঠাৎ মৌন ভঙ্গ করিয়া দক্ষিণবাবু বলিতে আরম্ভ করিলেন, সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করিতে লাগিলেন। অবশেষে অনেককাল একভাবে কাটাইয়া ডাক্তার বলিলেন, আমিও বুঝিলাম এবং আমার স্ত্রীও বুঝিলেন যে তাহার ব্যাম সারিবার নহে, তাহাকে চিররূপ হইয়াই কাটাইতে হইবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বলিলেন, যখন ব্যামও সারিবে না এবং শীঘ্র আমার মরিবার আশাও নাই, তখন আর কতদিন এই জীবন মৃতকে লইয়া কাটাইবে, তুমি আরেকটা বিবাহ কর। এটা যেন কেবল একটা সুযুক্তি এবং সৎ বিবেচনার কথা, ইহার মধ্যে যে ভারী একটা মহত্ত্ব, বীরত্ব বা অসামান্য কিছু আছে এমন ভাব তাহার লেশমাত্র ছিল না। এইবার আমার হাসিবার পালা ছিল, কিন্তু আমার কি তেমন করিয়া হাসিবার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের ন্যায় গম্ভীর সমুচ্চ ভাবে বলিতে লাগিলাম, যতদিন এই দেহে জীবন আছে। তিনি বাধা দিয়া কহিলেন, নাও নাও, আর বলিতে হইবে না, তোমার কথা শুনিয়া আর বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করিয়া বলিলাম, এ জীবনে আর কাহাকেও ভালোবাসিতে পারিব না। শুনিয়া আমার স্ত্রী ভারী হাসিয়া উঠলেন। তখন আমাকে ক্ষান্ত হইতে হইল। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করিয়াছি কিনা, কিন্তু এখন বুঝিতে পারিতেছি এ আরোগ্য আশাহীন সেবা কার্য আমি মনে মনে পরিশ্রান্ত হইয়া গিয়াছিলাম। এ কার্যে যে ভঙ্গ দেব এমন কল্পনাও আমার মনে ছিল না। অথচ চিরজীবন এই চির রুগ্নকে লইয়া যাপন করিতে হইবে এ কল্পনাও আমার নিকট পীড়াজনক হইয়াছিল। প্রথম যৌবনকালে যখন সম্মুখে তাকাইয়াছিলাম, তখন প্রেমের কুহকে সুখের আশ্বাসে সৌন্দর্যের মরিচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাইতেছিল। আজ হইতে শেষ পর্যন্ত কেবলই আশাহীন সুদীর্ঘ সতৃষ্ণ মরুভূমি। আমার সেবার মধ্যে সে আন্তরিক শ্রান্তি নিশ্চয় তিনি দেখিতে পাইয়াছিলেন, তখন জানিতাম না, কিন্তু এখন সন্দেহ মাত্র নাই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝিতেন। সেই জন্য যখন উপন্যাসের নায়ক সাজিয়া গম্ভীর ভাবে তাঁর নিকট কবিত্ব ফলাইতে যাইতাম, তিনি এমন সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সহিত হাসিয়া উঠিতেন। আমার নিজের অগোচর অন্তরের কথাও অন্তর্যামীর ন্যায় তিনি সমস্তই জানিতেন। এ কথা মনে করিলে আজও লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়, তাঁর বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকিত। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তাঁর মেয়েটির সঙ্গে আমার পরিচয় করাই দিলেন। মেয়েটি অবিবাহিত, তাঁর বয়স 15 হইবে। ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পান নাই বলিয়া বিবাহ দেন নাই, কিন্তু বাইরের লোকের কাছে গুজব শুনিতাম মেয়েটির কুলের দোষ ছিল। কিন্তু আর কোন দোষ ছিল না, যেমন সুরূপ তেমনি সুশিক্ষা। সেই জন্য মাঝে মাঝে এক একদিন তাহার সহিত নানা কথার আলোচনা করিতে করিতে আমার বাড়ি ফিরিতে রাত হইত। আমার স্ত্রীকে ঔষধ খাওয়াইবার সময় উত্তীর্ণ হইয়া যাইত। তিনি জানিতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়াছি, কিন্তু বিলম্বের কারণ একদিনও আমাকে জিজ্ঞাসা করেন নাই। মরুভূমির মধ্যে আর একবার মরিচিকা দেখিতে লাগিলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কুল পরিপূর্ণ স্বচ্ছ জল ছলছল ঢল ঢল করিতে লাগিল। তখন মনকে প্রাণপণে টানিয়া আর ফিরাইতে পারিলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হইয়া উঠিল। তখন প্রায়ই শুশ্রূষা করিবার এবং ঔষধ খাওয়াইবার নিয়ম ভঙ্গ হইতে লাগিল। হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলিতেন, যাহাদের রোগ আরোগ্য হইবার কোন সম্ভাবনা নাই তাহাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বাঁচিয়া তাহাদের নিজেরও সুখ নাই অন্যেরও অসুখ। কথাটা সাধারণভাবে বলিতে দোষ নাই, তথাপি আমার স্ত্রীকে লক্ষ্য করিয়া এমন প্রসঙ্গ উত্থাপন করা তাহার উচিত হয়নি। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এমন অসার যে তাহারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝিতে পারে না। হঠাৎ একদিন পাশের ঘর হইতে শুনিতে পাইলাম আমার স্ত্রী হারানবাবুকে বলিতেছেন, ডাক্তার কতকগুলা মিথ্যা ঔষধ কিলাইয়া ডাক্তারখানার দেনা বাড়াইতেছ কেন? আমার প্রাণটাই যখন একটা ব্যামো তখন এমন একটা ঔষধ দাও যাহাতে শীঘ্র এই প্রাণটা চায়। ডাক্তার বলিলেন, ছি এমন কথা বলিবেন না। কথাটা শুনিয়া হঠাৎ আমার পক্ষে বড় আঘাত লাগিল। ডাক্তার চলিয়া গেলে আমার স্ত্রীর ঘরে গিয়া তাঁর শয্যা প্রান্তে বসিলাম। তাঁর কপালে ধীরে ধীরে হাত বুলাইয়া দিতে লাগলাম। তিনি কহিলেন, এ ঘর বড় গরম, তুমি বাহিরে যাও, তোমার বেড়াইতে যাবার সময় হইয়াছে। খানিকটা না বেড়াইয়া আসিলে আবার রাত্রে তোমার ক্ষুধা হইবে না। বেড়াইতে যাওয়ার অর্থ ডাক্তার বাড়ি যাওয়া। আমি তাহাকে বুঝাইয়াছিলাম ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেড়াইয়া আসা বিশেষ আবশ্যক। এখন নিশ্চয় বলিতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝিতেন। আমি নির্বোধ মনে করিতাম, তিনি নির্বোধ। এই বলিয়া দক্ষিণাচরণ বাবু অনেকক্ষণ করতলে মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। অবশেষে কহিলেন,
আমাকে এক গ্লাস জল আনিয়া দাও।
জল খাইয়া বলিতে লাগিলেন,
একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখিতে আসিবার ইচ্ছা প্রকাশ করিলেন। জানিনা কি কারণে তাহার সে প্রস্তাব আমার ভালো লাগিল না, কিন্তু প্রতিবাদ করিবার কোন হেতু ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। সেদিন আমার স্ত্রীর বেদনা অন্যদিনের অপেক্ষা কিছু বাড়িয়া উঠিয়াছিল। যেদিন তাহার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হইয়া থাকেন, কেবল মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হইতে থাকে এবং মুখ নীল হইয়া আসে, তাহাতেই তাহার যন্ত্রণা বোঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না, আমি শয্যা প্রান্তে চুপ করিয়া বসিয়াছিলাম। সেদিন আমাকে বেড়াইতে যাইতে অনুরোধ করেন এমন সামর্থ্য তাহার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছা তাহার মনে মনে ছিল। চোখে লাগিবে বলিয়া কেরোসিনের আলোটা তারের পার্শ্বে ছিল। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ, কেবল এক একবার যন্ত্রণার কিঞ্চিৎ উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাইতেছিল। এমন সময় মনোরমা ঘরের প্রবেশ দ্বারে দাঁড়াইলেন। বিপরীত দিক হইতে কেরোসিনের আলো আসিয়া তাহার মুখের উপর পড়িল। আলো আঁধারে লাগিয়া তিনি কিছুক্ষণ ঘরের কিছুই দেখিতে না পাইয়া দ্বারের নিকট দাঁড়াইয়া ইতস্তত করিতে লাগিলেন। আমার স্ত্রী চমকিয়া আমার হাত ধরিয়া জিজ্ঞাসা করিলেন, ও কে? তাহার সে দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখিয়া ভয় পাইয়া আমাকে দুই তিনবার অস্ফুট স্বরে প্রশ্ন করিলেন, ও কে, ও কে গো? আমার কেমন দুর্বুদ্ধি হইল, আমি প্রথমে বলিয়া ফেলিলাম আমি চিনি না। বলিবা মাত্রই কে যেন আমাকে কষাঘাত করিল। পরের মুহূর্তে বলিলাম, ও আমাদের ডাক্তারবাবুর কন্যা। স্ত্রী একবার আমার মুখের দিকে চাহিলেন, আমি তাহার মুখের দিকে চাইতে পারিলাম না। পরক্ষণে তিনি ক্ষীণ স্বরে অভ্যাগতকে বলিলেন, আপনি আসুন। আমাকে বলিলেন, আলোটা ধরো। মনোরমা ঘরে আসিয়া বসিলেন। তাহার সহিত রোগিণীর অল্প স্বল্প আলাপ চলিতে লাগিল। এমন সময় ডাক্তারবাবু আসিয়া উপস্থিত হইলেন। তিনি তাঁর ডাক্তারখানা হইতে দুই শিশি ওষুধ সঙ্গে আনিয়াছিলেন। সে দুটি শিশি বাহির করিয়া আমার স্ত্রীকে বলিলেন, এই নীল শিশিটা মালিশ করিবার আর এইটি খাইবার, দেখিবেন দুইটাতে মিলাইবেন না, এ ওষুধটা ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করিয়া দিয়া ওষুধ দুটি শয্যা পার্শ্ববর্তী টেবিলে রাখিয়া দিলেন। বিদায় লইবার সময় ডাক্তার তাহার কন্যাকে ডাকিলেন। মনোরমা কহিলেন, বাবা আমি থাকি না কেন, সঙ্গে স্ত্রীলোক কেহ নাই, ইহাকে সেবা করিবে কে? আমার স্ত্রী ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন, না না আপনি কষ্ট করিবেন কেন, পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হাসিয়া বলিলেন, উনি মা লক্ষ্মী চিরকাল পরের সেবা করিয়া আসিয়াছেন, অন্যের সেবা সহিতে পারেন না। কন্যাকে লইয়া ডাক্তার কমরে উচ্চ করিতেছেন এমন সময় আমার স্ত্রী বলিলেন, ডাক্তারবাবু ইনি বদ্ধ ঘরে অনেকক্ষণ বসিয়া আছেন, ইয়াকে একবার বাইরে বেড়াইয়া লইয়া আসিতে পারেন। ডাক্তারবাবু আমাকে কহিলেন, আসুন না, আপনাকে নদীর ধার হইয়া একবার বেড়াইয়া আনি। আমি ঈষৎ আপত্তি দেখাইয়া অনতি বিলম্বে সম্মত হইলাম। ডাক্তারবাবু যাইবার সময় দুই শিশি ঔষধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করিয়া দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই আহার করিলাম। ফিরে আসিতে রাত হইল, আসিয়া দেখি আমার স্ত্রী ছটফট করিতেছে। অনুতাপে বিদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম, তোমার কি ব্যথা বাড়িয়াছে? তিনি কোনো উত্তর করিতে পারিলেন না, নীরবে আমার মুখের দিকে চাহিলেন, তখন তাহার কণ্ঠরোধ হইয়াছে। আমি তৎক্ষণাৎ সেই রাত্রে ডাক্তারকে ডাকাইয়া আনিলাম। ডাক্তার প্রথমটা আসিয়া অনেকক্ষণ কিছুই বুঝিতে পারিলেন না, অবশেষে জিজ্ঞাসা করিলেন, সে ব্যথাটা কি বাড়িয়া উঠিয়াছে? ওষুধ একবার মালিশ করিলে হয় না, বলিয়া শিশিটা টেবিল হইতে লইয়া দেখিলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি ভুল করিয়া এই ওষুধটা খাইয়াছেন? আমার স্ত্রী ঘাড় নাড়িয়া নীরবে জানাইলেন, হ্যাঁ। ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করিয়া তাঁর বাড়ি হইতে পাম্প আনিতে ছুটিলেন। আমি অর্ধমূর্ছিতের ন্যায় আমার স্ত্রীর বিছানার উপর গিয়া পড়িলাম। তখন মাতা তাহার পীড়িত শিশুকে যেমন করিয়া সান্ত্বনা করে, তেমনি করিয়া তিনি আমার মাথা তাহার পক্ষের কাছে টানিয়া লইয়া দুই হস্তের স্পর্শে আমাকে তাহার মনের কথা বুঝাইতে চেষ্টা করিলেন। কেবল তাহার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন, শোক করিও না, ভালোই হইয়াছে, তুমি সুখী হইবে। এবং সে মনে করিয়া আমি সুখে মরিলাম। ডাক্তার যখন ফিরিলেন, তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হইয়াছে।
দক্ষিণাচরণ আরেকবার জল খাইয়া বলিলেন, বড্ড গরম, বলিয়া দ্রুত বাহির হইয়া বার কয়েক বারান্দায় পায়চারি করিয়া আসিয়া বসিলেন। বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না, কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি। আবার আরম্ভ করিলেন,
মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম। মনোরমা তার পিতার সম্মতি ক্রমে আমাকে বিবাহ করিল, কিন্তু আমি যখন তাহাকে আদরের কথা বলিতাম, প্রেমালাপ করিয়া তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম, সে হাসিত না, গম্ভীর হইয়া থাকিত। তাহার মনের কোথায় কোনখানে কি খটকা লাগিয়া গিয়াছিল আমি কেমন করিয়া বুঝিব? এই সময় আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া উঠিল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের পরানগরের বাগানে বেড়াইতেছি। ছমছমে অন্ধকার হইয়া আসিয়াছে, পাখিদের বাসায় ডানা ঝাড়িবার শব্দটুকুও নাই, কেবল বেড়াইবার পথের দুই ধারে ঘন ছায়াবৃত ঝাউ গাছ বাতাসে সশব্দে কাঁপিতেছিল। শ্রান্তি বোধ করিতে মনোরমাসী বকুল তলার শুভ্র পাথরের বেদির উপর আসিয়া নিজের দুই বাহুর উপর মাথা রাখিয়া শয়ন করিল। আমিও কাছে আসিয়া বসিলাম। সেখানে অন্ধকার আরো ঘনীভূত, যতটুকু আকাশ দেখা যাইতেছে একেবারে তারায় আচ্ছন্ন। তরুতলের ঝিল্লি ধ্বনি যেন অনন্ত গগন বক্ষচ্যুত নিঃশব্দতার নিম্ন প্রান্তে একটি শব্দের সরু পার বুনিয়া দিতেছে। সেদিনও বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম, মনটা বেশ একটু তরলাবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সহিয়া আসিল তখন বন ছায়া তলে পাণ্ডুর বর্ণে অঙ্কিত সে শিথিল অঞ্চল শ্রান্ত গায়ে রমণীর আবছায়া মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করিল। মনে হইল ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই বাহু দিয়া ধরিতে পারিব না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের শিখর দেশে যেন আগুন ধরিয়া উঠিল। তারপরে কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে আরোহণ করিল। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই শ্রান্ত শয়ান রমণীর মুখের উপর জ্যোৎস্না আসিয়া পড়িল। আমি আর থাকিতে পারিলাম না, কাছে আসিয়া দুই হাতে তাহার হাতটি তুলিয়া ধরিয়া কহিলাম, মনোরমা তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না। কথাটা বলিবা মাত্র চমকিয়া উঠিলাম। মনে পড়িল ঠিক এই কথাটা আরেকদিন আর কাহাকেও ভুলিয়াছি। এবং সেই মুহূর্তে বকুল গাছের শাখার উপর দিয়া ঝাউ গাছের মাথার উপর দিয়া কৃষ্ণপক্ষের পীতবর্ণ ভাঙা চাঁদের নিচ দিয়া গঙ্গার পূর্ব পার হইতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত একটা অতি দ্রুত বেগে হাসি বহিয়া গেল। সেটা মর্মভেদী হাসি কি অভ্রভেদী হাহাকার বলিতে পারি না। আমি তৎদণ্ডে পাথরের বেদির উপর হইতে মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম। মূর্ছা ভঙ্গে দেখিলাম আমার ঘরে বিছানায় শুয়েছি। স্ত্রী জিজ্ঞাসা করিলেন, তোমার হঠাৎ এমন হইল কেন? আমি কাঁপিয়া উঠিয়া বলিলাম, শুনিতে পাও নাই সমস্ত আকাশ ভরিয়া হা হা করিয়া একটা হাসি বহিয়া গেল। স্ত্রী হাসিয়া কহিলেন, সে বুঝি হাসি? শাল বাঁধিয়া দীর্ঘ এক ঝাঁক পাখি উড়িয়া গেল, তাহাদেরই পাখার শব্দ শুনিয়াছিলাম। তুমি এত অল্পেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। এই সময়ে উত্তর দেশ হইতে হংস শ্রেণী নদীর জলে চড়িবার জন্য আসিতেছে, কিন্তু সন্ধ্যা হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না। তখন মনে হইত চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া ঘন হাসি জমা হইয়া রহিয়াছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। অবশেষে এমন হইল, সন্ধ্যার পর মনোরমার সহিত একটা কথা বলিতে আমার সাহস হইত না। তখন আমাদের বড়নগরের বাড়ি ছাড়িয়া মনোরমাকে লইয়া বোটে করিয়া বাহির হইলাম। অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল। কয়েকদিন বড় সুখে ছিলাম। চারিদিকে সৌন্দর্য আকৃষ্ট হইয়া মনোরমাও যেন তাহার হৃদয়ের রুদ্ধ দ্বার অনেকদিন পরে ধীরে ধীরে আমার নিকট খুলিতে লাগিল। গঙ্গা ছাড়াইয়া খড়ে ছাড়াইয়া অবশেষে পদ্মায় আসিয়া পৌঁছিলাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের বিবরলীন ভুজঙ্গিনীর মতো কৃষ্ণ নির্জীব ভাবে সুদীর্ঘ শীত নিদ্রায় নিবিষ্ট ছিল। উত্তর পারে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির জ্বর ধু ধু করিতেছে এবং দক্ষিণের উচ্চ পারের উপর গ্রামের আমবাগানগুলি এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোর হস্তে দাঁড়াইয়া কাঁপিতেছে। পদ্মা ঘুমের ঘোরে এক একবার পাশ ফিরিতেছে এবং বিদীর্ণ তটভূমি ছুপছাপ করিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে। এইখানে বেড়াইবার সুবিধা দেখিয়া বোট বাঁধিলাম। একদিন আমরা দুইজনে বেড়াইতে বেড়াইতে বহু দূর চলিয়া গেলাম। সূর্যাস্তের স্বর্ণ ছায়া মিলাইয়া যাইতে শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল। সে অন্তহীন শুভ্র বালির জ্বরের উপর যখন অজস্র অবারিত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে সীমান্ত পর্যন্ত প্রসারিত হইয়া গেল, তখন মনে হইল যেন জনশূন্য চন্দ্রালোকের অসীম স্বপ্ন রাজ্যের মধ্যে কেবল আমরা দুইজনে ভ্রমণ করিতেছি। একটি লাল শাল মনোরমার মাথার উপর হইতে নামিয়া তাহার মুখখানে বেষ্টন করিয়া তাহার শরীরটি আচ্ছন্ন করিয়া রহিয়াছে। নিস্তব্ধতা যখন নিবিড় হইয়াছিল, কেবল একটি সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রহিল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বাহির করিয়া আমার হাত চাপিয়া ধরিল। অত্যন্ত কাছে আসিয়া সে যেন তাহার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর বিন্যস্ত করিয়া নিতান্ত নির্ভর করিয়া দাঁড়াইল। পুলকিত উৎপেলিত হৃদয়ে মনে করিলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এইরূপ অনাবৃত অবারিত অনন্ত আকাশ নইলে কি দুটি মানুষকে কোথাও ধরে? তখন মনে হইল আমাদের ঘর নাই, তার নাই, কোথাও ফিরিবার নাই, এমনি করিয়া হাতে হাতে ধরিয়া গম্যহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চন্দ্রালোকিত শূন্যতার উপর দিয়া অবারিত ভাবে চলিয়া যাইব। এইরূপে চলিতে চলিতে এক জায়গায় আসিয়া দেখিলাম সেই পালুকারাশির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো হইয়াছে। পদ্মা সরিয়া যাওয়ার পর সেখানে জল বাঁধিয়া আছে। যে মরু বালুকাবিষ্টিত নিস্তরঙ্গ নিষুপ্ত নিশ্চল জলটুকুর উপরে একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিত ভাবে পড়িয়া আছে। সেই জায়গাটাতে আসিয়া আমরা দুইজনে দাঁড়াইলাম। মনোরমা কি ভাবিয়া আমার মুখের দিকে চাহিল। তাহার মাথার উপর হইতে শালটা হঠাৎ খসিয়া পড়িল। আমি তাহার সেই জ্যোৎস্না বিকশিত মুখখানি তুলিয়া ধরিয়া চুম্বন করিলাম। এমন সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে তিনবার বলিয়া উঠিল,
ওকে 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 গো।
আমি চমকে উঠিলাম, আমার স্ত্রীও কাঁপে উঠিলেন, কিন্তু পরক্ষণে আমরা দুজনেই বুঝিলাম এই শব্দ মানসিক নহে, অমানসিকও নহে, চর বিহারী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাত্রে তাহাদের নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোক সমাগম দেখিয়া চকিত হইয়া উঠিয়াছে। সেই ভয়ের চমক খাইয়া আমরা দুজনেই তাড়াতাড়ি বোটে ফিরিলাম। রাত্রে বিছানায় আসিয়া শুইলাম। শ্রান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমাইয়া পড়িল। তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়াইয়া সুষুপ্ত মনোরমার দিকে একটি মাত্র দীর্ঘ শীর্ণ অস্থিসার অঙ্গুলি নির্দেশ করিয়া অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবলই জিজ্ঞাসা করিতে লাগিল,
ওকে 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 গো।
তাড়াতাড়ি উঠিয়া দেশলাই জ্বালাইয়া বাতি ধরাইলাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলাইয়া গিয়া আমার মশারি কাঁপাইয়া বোট তুলাইয়া আমার সমস্ত ঘর্মাক্ত শরীরের রক্ত হিম করিয়া দিয়া একটি হাসি অন্ধকার রাত্রির ভিতর দিয়া বহিয়া চলিয়া গেল। পদ্মা পার হইল, পদ্মার চর পার হইল, তাহার পরবর্তী সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার হইয়া গেল, যেন তাহা চিরকাল ধরিয়া দেশ দেশান্তর লোক লোকান্তর পার হইয়া ক্রমশ ক্ষীণ ক্ষীণতর ক্ষীণতম হইয়া অসীম সুদূরে চলিয়া যাইতেছে। ক্রমে যেন তাহা জন্ম মৃত্যুর দেশ ছাড়াইয়া গেল, ক্রমে তাহা যেন সূচির অগ্রভাগের ন্যায় ক্ষীণতম হইয়া আসিল। এত ক্ষীণ শব্দ কখনো শুনি নাই, কল্পনা করি নাই। আমার মাথার মধ্যে যেন অনন্ত আকাশ রহিয়াছে এবং সেই শব্দ যতই দূরে যাইতেছে কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়াইতে পারিতেছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হইয়া আসিল তখন ভাবিলাম আলো নিভাইয়া না দিলে ঘুমাইতে পারিব না। যেমন আলো নিভাইয়া শুইলাম অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সে অবরুদ্ধ স্বর বলিয়া উঠিল,
ওকে 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 গো।
সেই গভীর রাত্রে নিস্তব্ধ বটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হইয়া উঠিয়া তাহার ঘণ্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করিয়া শেলফের উপর হইতে তালে তালে বলিতে লাগিল, ওকে 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 গো ওকে। বলিতে বলিতে দক্ষিণা বাবু পাংশুবর্ণ হইয়া আসিলেন, তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। আমি তাহাকে স্পর্শ করিয়া কহিলাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপদপ করিতে করিতে নিভিয়া গেল। হঠাৎ দেখিতে পাইলাম বাহিরে আলো হইয়াছে, কাক ডাকিয়া উঠিল, দোয়েল শিস দিতে লাগিল। আমার বাড়ির সম্মুখবর্তী পথে একটা মহিষের গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ জাগিয়া উঠিল। তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একেবারে বদল হইয়া গেল, ভয়ের কিছু মাত্র চিহ্ন রইল না। রাত্রির কুহকে কাল্পনিক শঙ্কার মত্ততায় আমার কাছে যে এত কথা বলিয়া ফেলিয়াছেন সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রুদ্ধ হইয়া উঠিলেন। শিষ্ট সম্ভাষণ মাত্র না করিয়া অকস্মাৎ উঠিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন। সেই দিনই অর্ধরাত্রে আবার আমার দ্বারে আসিয়া ঘা পড়িল,
ডাক্তার ডাক্তার।
শুনলেন ভূতিকা পর্ব ৬৪।
আজকের গল্প নিশীথে, রবীন্দ্রনাথ ঠাকুর, কণ্ঠে সৃষ্টি ও টুকটুক।
আজকে একটু আগে ভাগে ঢুকে পড়লাম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কলকাতা হরর ক্লাবে। এবং আমি রাসেল এই মুহূর্তে আছি, আমার সাথে এই মুহূর্তে আছে সৃষ্টি ঘড়িতে। সময় রাত ১২:৪৭, আর জমে উঠেছে হরর ক্লাবের আড্ডা এবং জমে উঠেছে হরর ক্লাবের গল্পগুলো একের পর এক শুনছি আমরা, এবং আশা করছি যে পুরোটা সময় আপনারা অনেক এনজয় করছেন। সৃষ্টি, কি অবস্থা আজকে, কেমন চলছে?
হ্যাঁ রাসেল ভাই, আজকে তো খুবই ভালো লাগছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প প্রথমবারের মতো হরর ক্লাবে আজকে।
এই মাত্র আমরা ২২শে শ্রাবণ পার করেছি, তো রবীন্দ্রনাথের মৃত্যু বার্ষিকী গেল, তাই না? তো আমরা সেই উপলক্ষে আজকে একটু স্পেশাল করার চেষ্টা করলাম। তো আশা করছি যে সবার অনেক বেশি ভালো লেগেছে। এই মুহূর্তে আমরা মেসেজে যাব, তবে তার আগে দৃষ্টি মেসেজ খুঁজছে আমি জানি দিচ্ছি চট করে ভূত এফএম এর সমস্ত আপডেট। আগামীকাল ভূত এফএম আছে এবং আগামীকাল ভূত এফএম এ নতুন গতবারের মতো এবার নতুনরাই প্রাধান্য পাচ্ছে। কিছু অডিও ক্লিপ প্রতিবারের মতো এই সপ্তাহেও আছে, আছে ইমেইল। ইমেইল এইবার একটু কমই আছে অন্য সপ্তাহে চাইতে আমি বলবো, এবং আশা করছি যে যারা লিখছেন তারা আরো সামনে পাঠাবেন তাহলে ভালো ভালো ইমেল, যেগুলো সেই ইমেলগুলো আসলে খুব বেশি ভালো না হলে খুব মুশকিল। যারা ইমেল লিখে পাঠান তাদের জন্য খুব চ্যালেঞ্জ। যারা এখানে আসেন তাদেরকে তো আবারও ধন্যবাদ জানাচ্ছি, আগামী দিন যারা আসবেন তাদের জন্য অগ্রিম ধন্যবাদ, এবং আশা করছি আগামীকাল একটা জমিয়ত ভূত এখন আপনাদের উপহার দিতে পারবো। আপনি যদি এখনো ঘটনা পাঠিয়ে না থাকেন তাহলে পাঠিয়ে দিন আমাদের কাছে ঘটনা, পাঠাতে হবে ভূত এফ ম্যাদার ওয়েট রেডিও ফুটি ডট এফ এম এ অ্যাড্রেস। আমি স্পেলিং কি বলেছি, BHEETT এফ এম ম্যাদার ওয়েট RADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদেরকে ঘটনাটা। আর আরেকটা জিনিস খুব ভালোভাবেই বলবো, আমার বলা উচিত সেটা হচ্ছে যে আপনারা যখনই বলি যে ঘটনা পাঠাবেন তখনই আপনারা প্রচুর সাড়া দেন, যখন বলি যে এটা নাই ওটা নাই তখন সেটাই আপনারা পাঠান, যখন বলি যে অডিও ক্লিপ পাঠান অডিও ক্লিপ পাঠান। থ্যাংক ইউ ভেরি মাচ এভাবে আমাদের সঙ্গে পুরোটা সময় থাকার জন্য। এবং আগামীকাল কোনটা স্পেশাল হবে? আগামীকাল আমার ধারণা আগামীকাল কোনো অডিও ক্লিপ থাকলে সেটা খুব স্পেশাল হবে, দেখা যাক হয়। এবং যদি অডিও ক্লিপ শোনানোর সময় পাই তাহলে ডেফিনেটলি উইল প্লে দ্যাট। আর যদি এরকম হয় যে আমাদের গেস্টদের সাথে খুব জমজমাট হয়ে ওঠে আর তাদের সময় বেশি লাগে, তারপরেও চেষ্টা করবো একটা অডিও ক্লিপ। আর একটা শুরুতেই মেল তো থাকছে ইনশাল্লাহ। তো আমাদের সঙ্গে থাকুন, এই ছিল দিস ইজ অল অ্যাবাউট ভূত এফএম। এবং এখন চলে যাবো ভূত এফএম হরর ক্লাব প্রসঙ্গে। সৃষ্টি আছে আমার সাথে এবং সৃষ্টি আমার ধারণা যে কিছু অলরেডি কমেন্ট পড়ার জন্য রেডি ও আছে, এখনো পর্যন্ত সৃষ্টি রেডি না কমেন্ট পড়ার জন্য। সো
রাসেল ভাই, আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আর কি আছে আপনার সাথে শেয়ার করতে, সেটা হচ্ছে যে হরর ক্লাবে যেটা বলছিলাম যে লাস্ট উইকে আপনিও খেয়াল করেছেন যে খুব সুন্দর সুন্দর অনেকগুলো গল্প এসেছে।
একদম চমৎকার।
এই উইকেও কিন্তু রাসেল ভাই মানে গল্পের বন্যা বয়ে
বন্যায় হয়ে একদম মানে বয়ে গেছে। আমি আমি অনেকগুলো ঘটনা দেখ মানে গল্প পেলাম এবার, মানে অনেকগুলো ক্লাব অনেক জায়গা থেকে অনেক মানুষ সাড়া দিয়েছেন হরর ক্লাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, এইভাবে আমাদের সঙ্গে সবসময় থাকবেন।
হ্যাঁ, মজার ব্যাপারটা যেটা হচ্ছে যে মানে খুব মানে দেখা যাচ্ছে প্রমিনেন্ট রাইটারদের কিছু গল্প যেগুলো হয়তো পড়িনি, তারা খুঁজে খুঁজে এমন কোন এক জায়গা থেকে তুলে আনছেন। যেমন আজকে লাস্ট আওয়ারেও যেটা হচ্ছে আমরা নর্মালি শেষ ঘন্টায় আনসেন্সর স্টোরিটা শুনি, এবারে আছে একটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে, সেটাও মেল থেকে আসা মানবেন্দ্র পালের একটা গল্প। এই গল্পটা আমি এর আগে পড়ি নাই, খুব ইন্টারেস্টিং একটা গল্প। তো শেষ ঘন্টাটা আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং কাটবে অন্তত তো এই
ইনশাআল্লাহ। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা তো সবসময় ঘটনা চাইলে পাই, এবং ঘটনা ভূত এফএম হরর ক্লাবে এবার গল্প এসছে প্রচুর, এবং সেই গল্প আমার মনে হয় যে যারা পাঠিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা জিনিস বুঝতে পারলাম যে পড়ার অভ্যাস, এটা আমাদের ভূত এফএম হরর ক্লাবের যারা শ্রোতা তাদের আছে, এবং ভূত এফএমেরও যারা আছেন তাদেরও আছে। কারণ বেশি না পড়লে একটা জিনিস জানা থাকলেও গুছিয়ে লেখাটা খুব কঠিন, মানে আমাদের চারপাশে যা ঘটছে সেটা সম্পর্কে যদি আমরা বলতে চাই সেটা নিয়ে গুছিয়ে লেখাটা খুব কঠিন। তো যাই হোক, আমরা চলে যাই কমেন্টে।
সাথে আছে শেষের কবিতা লিখেছেন, ভাইয়া কমেন্ট পড়েন না কেন,
এই তো পড়ে ফেললাম কমেন্ট।
ওদের সাথে আছেন মোহাম্মদ তুহিন, এমডি এসআর আছেন আমাদের সাথে, সুমাইরা হোসেন দিলা রাজশাহী থেকে বলছি, খুব ভয় লাগছে তারপরে শুনছি। আমাদের সাথে আছেন আতিকুর রহমান, আতিক স্টোরিগুলো খুব সুন্দর জানিয়েছেন।
থ্যাংক ইউ।
ইমরান হোসেন সিলেট থেকে আছেন, ভালোবাসি ভালো লাগার হরর ক্লাব।
ওকে।
রাতের আলো লিখেছেন তিনি, বাংলাদেশ হরর ক্লাবের। সাইফুল ইসলাম আছেন, লিখেছেন আচ্ছা সাইফুল ইসলাম সম্ভবত তিনি সেনাবাহিনীর চাকরি করছেন এবং তার ট্রেনিং আছে আজকে, তারপরও তিনি ভূত এফএম শুনছেন। আমাদের সাথে আছেন তাওহিদ আহমেদ জোবান, লিখেছেন চিরাঙে এই প্রথম ভূতের গল্প শুনছি, তাও আবার একা একা,
ওকে
লোম খারাপ হয়ে যাচ্ছে।
বাহ।
স্ট্রিম সামির আছেন আমাদের সাথে, আমাদের সাথে আরো আছেন শাহরিয়ার মাহিম, রাজ হরর ক্লাব থেকে শুনছেন। গোল্ড বার্চ আছেন আমাদের সাথে, ঠাকুরদাদার গল্প শোনার অপেক্ষায় অপেক্ষা করছে। আচ্ছা, ঠাকুরদার ঝুলি থেকে নাকি ঠাকুর দিদির ঝুলি, কি বলে
ঠাকুমার ঝুলি,
ঠাকুমার ঝুলি। আমাদের সাথে আছেন সানবিন হোসেন, তিনি তাদের হরর ক্লাব থেকে অনেকেই একসাথে শুনছেন। কথা জাহান পিয়া রাজশাহী থেকে বলছেন, অনেক পুরনো কমেন্ট আর কি, সে এক ঘন্টা আগে তারা কমেন্ট করেছেন, সে কমেন্টগুলো এখন পড়ছি। অনেকগুলো কমেন্ট আসলে জমে গেছে, পড়তে পারছি না। হৃদয় খান হৃদয় আছেন আমাদের সাথে, আতিকুর রহমান নীরব আছেন আমাদের সাথে রাজশাহী থেকে, আমার কাছে কিছু ভয়ানক গল্প আছে জানিয়েছেন আমাদেরকে।
আচ্ছা,
জামি আহমেদ দুষ্টু মিষ্টি মেয়ে রাজশাহী থেকে আছেন, চার বন্ধু একসাথে শুনছেন। সাথে আছেন মারুফ হোসেন রাজ হরর ক্লাব থেকে, তাসকিন সাইফুল সানি আছেন, দেখেছেন ভালো লাগছে। আবু নোমান ফয়সাল অ্যাম্বুলেন্সের গল্পটা ভালো ছিল জানিয়েছেন। শিরিনা আক্তার লিখেছেন, হ্যালো ভাই সাথে আছি। নিলয় শেখ আছেন, আহমেদ হৃদয় গুলশান থেকে শুনছেন।
ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা শুনছেন আমাদেরকে এবং যারা লিখছেন স্পেশালি।
আরো আছেন আমাদের সাথে জুবায়ের হোসেন, বাংলাদেশ হরর ক্লাব থেকে তিনি আছেন, নিজে গল্প লিখছি, পাঠানো যাবে কি? সজল সরকার জানতে চেয়েছেন।
হ্যাঁ ডেফিনেটলি, হরর ক্লাবে তো আপনি সেটা পারবেনই, সেটা তো সমস্যা নাই। হরর ক্লাবে আপনি ঘটনা না পাঠালে, আপনি যদি গল্প পাঠাতে চান সেটার জন্য আপনি, হরর ক্লাব হচ্ছে আপনার জন্য বেস্ট প্লেস। আপনি যদি বানিয়ে বানিয়ে লিখতে চান বা আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি যদি চমৎকার ভয়ের গল্প দাঁড় করাতে পারেন, ডেফিনেটলি আমরা সেটা সিলেক্ট করব।
এবং সেই গল্পটা পাঠানোর ঠিকানাটা আবার বলে দিচ্ছি, bhutfm@radiofurti.fm এই ঠিকানায়।
অ্যাড্রেস
একটাই, জাস্ট আপনার নিজের লেখা গল্পটা বা ফিকশনের কোন স্টোরি আমাদের পাঠাতে চাইলে যেটা করতে হবে, সাবজেক্ট ফিল্ডে লিখে দিতে হবে হরর ক্লাব।
রাইট,
আমাদের সাথে আরো আছেন সুমাইয়া, সুলতানা, রিমু, ভূত এফএম হরর ক্লাব রেগুলার শোনেন, তারপর আরো আছেন আমাদের সাথে মুন খান, আছেন আরাফাত রহমান আবির, তিনি অ্যাপ দিয়ে শুনছেন, ইমরান হোসেন সিলেট থেকে, মার্চিয়া জাহান লিখেছেন অনেক ভালো লাগছে শুনতে, আফতাফ আমাদের সাথে আছেন তিনি ঢাকা গুলশান থেকে শুনছেন আমাদের সাথে, আরো আরো আছেন কারা, জামি আহমেদের কমেন্ট পড়েছি, আমাদের সাথে আছেন অর্থহীন সুমন নোয়াখালী থেকে শুনছেন, মোহাম্মদ সুজন তিনি আছেন আমাদের সাথে, অচিনপুরের রাজকুমার তিনিও সাথে আছেন।
ওকে, আমরা জেনেতো নিয়েছি যে হরর ক্লাবে আর কি থাকছে এবং আনসেন্সার স্টোরি সহ আরো যে যেগুলো থাকছে, সৃষ্টি বলল যে আজকে চমৎকার হবে, তো আমরা এখন কি করবো সৃষ্টি?
রাসেল ভাই, এই ঘন্টাটা পুরোটাই চেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে ট্রিবিউট করতে, তো আমার মনে হয় এখন একটা রবীন্দ্রসঙ্গীত শোনাটা।
রাইট, তো আমরা রবীন্দ্রসঙ্গীত শুনে ফেলি এবং এখানে মাঝে মাঝে তবু দেখা পাই, এটি চমৎকার ভাবে গিয়েছেন অর্ণব এবং সেই গানটি আমরা প্লে করব এবং সেই গানটি আপনি শুনুন। টাইম আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই এবং আশা করছি যে আপনারা সবাই আগামীকাল আমার সঙ্গে বা আজকেই রাত 11:59 অবশ্যই অবশ্যই ভূত এফএম এসে পড়বেন এবং আমাকে জয়েন করবেন, এবং সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ মি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ ভূত এফএম হরর ক্লাব সৃষ্টি স্পেশালি। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে রাত 11:59 ভূত এফএম এ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিত থাকবেন এবং প্লে করছি আপনাদের জন্য, মাঝে মাঝে তবে দেখা পাই, আমি চলে যাচ্ছি বাট সৃষ্টি থাকছে আপনার সাথে। যেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে পায় না, মাঝে মাঝে তবে দেখা পাই, চিরদিন কেন পাই না। রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং অর্ণব, মানে অর্ণবের গান তো এমনিতেই খুবই ভালো লাগে, সবসময় খুব ভালো লাগে। কিছু কিছু আর্টিস্ট আছে যাদের মানে গানের সাথে বোধ হয় মানে পুরো শরীর দিয়ে বোঝায় গান, মানে পুরো শরীরটাকে বোঝায় সেন্ট্রালাইজ করে এক জায়গা থেকে বোঝায় গানটা, বের হয় ফিলিংস টিলিংস সব একদম একসাথে বের হয়ে যায়। তো যাই হোক, খুবই অপূর্ব একটা গান শুনে ফিরে আসলাম লাস্ট আওয়ার প্রথম হরর ক্লাবের, এবং এই ঘন্টা আগে বলেছিলাম যে আরো একটা গল্প থাকছে আজকে, এবং আজকে এই গল্পটা যে গল্পটা এখন পড়ব এই গল্পটাও মেইল থেকে পাওয়া, এবং গল্পটা হচ্ছে মানবেন্দ্র পালের রহস্য কুটির জানি, আমাদেরকে পাঠিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আরাফাত রহমান, দিনাজপুর জেলার পার্বতীপুর থানা থেকে আমাদেরকে পাঠিয়েছেন তিনি, পড়াশোনার তাগিদে তিনি থাকেন শরীয়তপুরে, সেজন্য হয়তো স্টুডিওতে আসতে পারছেন না, তবে অবশ্যই আমরা আশা করব যারা আমাদেরকে নিয়মিত লেখেন এবং যারা এত কষ্ট করে আমাদেরকে হরর গল্পগুলো অবশ্যই নিজে পড়েন, দেখেই এগুলো খুঁজে পান এবং আমাদেরকে খুঁজে খুঁজে বের করে পাঠান, আমাদের কাজটাকে আরো অনেক সহজ করে দিয়েছেন, তো তাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। তারা অবশ্যই স্টুডিওতে আসলে প্রথম হরর ক্লাবের স্টুডিও এবং আমরা অনেক বেশি গর্বিত হব, এবং আশা করি যারা আমাদেরকে শোনেন রেগুলার শোনেন তাদের অনেক ভালো লাগবে। তো পড়ে ফেলি আজকের প্রথম হরর ক্লাবের শেষ গল্প, না পরে আরো একটা গল্প আছে, অদ্ভুত গল্প, যে সেগমেন্ট আমাদের আনসেনসার্ড স্টোরি অব দ্য উইক, প্রথম এফএম এ পাঠানো অডিও ক্লিপগুলোর ভেতর থেকে সবচেয়ে অদ্ভুত যে অডিও ক্লিপটা, সেটা হয়তো বা প্রথম এফএম এ বাজানোর হতো না বা ভূত এফএম হয়তো সে অডিও ক্লিপটা প্লে করা হতো না, সেই অডিও ক্লিপ গুলো যেটা ঘটনাগুলো এতই অদ্ভুত যে সেটা আমার একেবারে ফেলে দিতে ভালো লাগে না, সেগুলো প্রত্যেকটা হরর ক্লাবের আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইকে চলে আসে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের এখনকার গল্প, যেটা রহস্য কুঠির রানী মানবেন্দ্র পালের এই গল্পে। বড়দিনের ছুটিতে ভাইপোকে নিয়ে মধুপুরে বেড়াতে যাব ঠিক করেছি। মধুপুরে কিছুদিন থেকে দেওঘর আর গিরিডিও নিয়ে যাব প্ল্যান করেছি। দেওঘরের ত্রিকূট পাহাড়, গিরিডির উশ্রী প্রপাত ডাকু আজ পর্যন্ত দেখেনি। এবার ওকে না দেখালেই নয়, ডাকুর তো আনন্দে রাতে ঘুমই হয় না, খালি জিজ্ঞেস করে কাকু কবে মধুপুর যাব। দিন যেই স্থির হল তারপর থেকে ডাকু ব্যস্ত হয়ে পড়ল কি কি জিনিস সঙ্গে নেবে তার লিস্ট তৈরি করতে। হোক দশ দিনের জন্য, তবু তো বাইরে যাওয়া। যাই হোক, শেষ পর্যন্ত এক শীতের বিকেলে আমরা মধুপুর স্টেশনে এসে নামলাম। কিন্তু সমস্যা দেখা দিল হোটেলে জায়গা পাওয়া নিয়ে। কোনো হোটেলে রুম খালি নেই। টাঙ্গাওয়ালা আমাদের একটা নাম করা হোটেলের সামনে নিয়ে এসে ছেড়ে দিল। কিন্তু হায়, মন্দ ভাগ্য, এই হোটেলেও জায়গা নেই। ম্যানেজার আরো সাংঘাতিক কথা শোনালেন। তিনি জানালেন এই সময় শুধু হোটেল কেন, একটা খালি বাড়িও নাকি পাব না। এই সময়টায় নাকি প্রচুর লোক আসে, তাই ভিড়ও বেশি। আমি একটা ঘরের জন্য যখন প্রায় নাছর বান্দা, তখন উনি চোখ ছোট ছোট করে বললেন, একটা বাড়ির সন্ধান দিতে পারি, কিন্তু টিকতে পারবেন কি? আমি বললাম, কেন, ভূতের বাড়ি নাকি? ম্যানেজার মাথা তুলিয়ে বললেন, লোকে তো তাই বলে, এক রাত্রের বেশি কেউ থাকতে পারে না শুনেছি। ডাকু ওই সময় আমার হাতে চাপ দিয়ে ফিস ফিস করে বলল, ওই বাড়িতেই চলো কাকু, ভূত দেখা যাবে। আমি তখন ভালো মানুষের মতো মুখ করে ম্যানেজারকে বললাম, কি আর করা যাবে, ঠিকানাটা দিন তাহলে, ভূতের বাড়িতেই কদিন কাটাই। ম্যানেজার তখন কোথা দিয়ে কোথায় যেতে হবে বুঝিয়ে দিলেন। শহরের বাইরে নদীর ধারে একটা কবরখানা, তারই পাশে বিরাট গম্বুজওয়ালা একটা পুরনো দোতলা বাড়ি। সেই বাড়িতে একজন মহিলা থাকেন, তিনি বাড়ির মালিক। তিনি যদি রাজি থাকেন তাহলে হয়তো সেই বাড়িতে একখানি ঘর পেতে পারি। আমি হতাশার সুরে বললাম, যা শুনছি তাতে মনে হয় উনি ভাড়া দেবেন। ম্যানেজার বলল, দেখুন সে আপনার কপাল, তবে উনি অনেককে ভাড়া দিয়েছেন আর কেউই এক রাত্রির বেশি টিকতে পারেনি। তবে হ্যাঁ, পুরো ভাড়াটা অবশ্য উনি আগাম নিয়ে থাকেন। শীতের বেলা তখন শেষ হয়ে এসেছে। টাঙাটা আমাদের এক জায়গায় নামিয়ে দিল, বলল কবরখানার রাস্তার দিকে আর নাকি গাড়ি চলবে না, রাস্তা খারাপ। অগত্যা দুজন হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়ে পৌঁছলাম। নদীর পশ্চিম দিকে এক রাশ বুনো ফুলের আড়ালে একটা পুরনো কবরখানা দেখতে পেলাম। এবার বাড়িটা খুঁজতে হবে। ভাগ্য ভালো, বাড়িটাও খুঁজে পেতে অসুবিধা হল না। অনেকগুলো সার সার ইউক্যালিপটাস গাছের আড়ালে বাড়িটা যেন লুকিয়ে ছিল। আমরা যখন ফটক ঠেলে বাড়ির ভেতর ঢুকলাম, তখন চারপাশে রীতিমতো অন্ধকার। শহরে ইলেকট্রিসিটি থাকলেও এই পল্লীতে বিদ্যুৎ আসেনি। এখানে যে অল্প কয়েক ঘর বসতি আছে তাদের প্রায় সবাই আদিবাসী খ্রিস্টিয়ান, কিন্তু দেখলেই বোঝা যায় ওদের জীবনে জাঁকজমক বলে কিছুই নেই। সারাদিন খাটা খাটুনি, তারপর সন্ধে হবার আগে চুপচাপ নিজের ঘরে ঢুকে খিল বন্ধ করে দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কারোর সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই। ইলেকট্রিকের আলোর জন্য মাথা খুঁটেও মাথা কোটাকুটু করে না। যাই হোক, আমরা সেই বাড়ির বাইরের ঘরে এসে ঢুকলাম প্রথমে। অন্ধকার ঘর, আমি ডাকলাম, কেউ আছেন? সাড়া নেই। আবার ডাকলাম, কেউ কি আছেন? এবারও সাড়া নেই। এবার ব্যাগ থেকে টর্চ বের করে জ্বালালাম। সেই আলোয় দেখলাম সামনে একটা দরজা। সেই দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। সামনে একটা লম্বা দালান, ও পাশে মনে হল ওপরে ওঠার সিঁড়ি। আমরা সেই দালানে পা রাখতেই ও পাশের একটা মস্ত জালে ঢাকা খাঁচা থেকে অনেকগুলো মুরগি যেন ভয় পেয়ে একসঙ্গে ডেকে উঠল। ডাকু ফিসফিস করে বলল, এত মুরগি, বাড়ি হলে কি মুরগির ব্যবসা করে না নিজেই খায়? আমার মাথায় তখন অন্য চিন্তা, সারাদিন ট্রেন জার্নি করে আসা, এখন যদি একটু থাকার ব্যবস্থা না হয় তাহলে যাব কোথায়? তাই এবার একটু জোরে ডাকলাম,
কেউ আছেন?
হঠাৎ খুব কাছ থেকে একটা অদ্ভুত কণ্ঠ শোনা গেল, বাইরের ঘরে বসুন। গলার স্বরটা না পুরুষের না মহিলার, কেমন একটা বিশ্রী খ্যানখ্যানে গলা। এপাশ ওপাশ তাকিয়েও কাউকে দেখতে পেলাম না। যাই হোক, আমরা আবার বাইরের ঘরে এসে দাঁড়ালাম, দাঁড়িয়েই রইলাম, কেননা বসবার কোনো ব্যবস্থাই ছিল না। টর্চের আলোয় দেখলাম চারদিকে শুধু ভাঙা আলমারি, ভাঙা দেরাজ আর কতগুলো ভাঙা চেয়ার মুখ থুবড়ে পড়ে আছে, মেঝেতে পুরু ধুলোর আস্তরণ। এই ঘরে যে কেউ কোনোদিন আসে না সেটা বেশ বুঝতে পারলাম। এক সময় ভেতরের দরজা দিয়ে এক চিলতে ঘোলাটে আলো এসে পড়ল, তারপরই দেখতে পেলাম কালো গাউন পরা একজন মহিলা হাতে পেটমোটা একটা সেকেলে সেজ বাতি নিয়ে এসে এ ঘরে ঢুকলেন, একেবারে আপাত মস্ত কালো গাউনে ঢাকা, গলা থেকে একটা লম্বা ক্রুশ গাউনের ওপর এসে ঝুলছে, মুখটা অস্বাভাবিক সাদা, গালের হনুদুটো একটু উঁচু আর সেজন্য গালের বাকি অংশ একটু বসা। মহিলা বেশ লম্বা, কিন্তু কত বয়স তা ঠিক বোঝা যাচ্ছিল না। আমি একটু ইতস্তত করে নমস্কার জানিয়ে বললাম, আপনাকে মনে হয় বেশ বিরক্ত করলাম। ভদ্রমহিলা সেই অস্বাভাবিক ভাবলেশহীন গম্ভীর স্বরে খ্যানখ্যানে গলায় বলে উঠলেন, কি বলতে চান বলুন। আমি ইতস্তত করে বললাম, এই তিন দশকের জন্য আমার একটা ঘর লাগবে, থাকবো এই আমরা দুজন, আমি আর আমার এই ভাইপো। এতক্ষণে ডাকুর দিকে ওর লক্ষ্য পড়ল, উনি সেই পেট মোটা শেষ বাতিটা আরেকটু বাড়িয়ে ধরে ডাকুকে ভালো করে দেখতে লাগলেন, আর সেই মুহূর্তে আমিও ওকে ভালো করে দেখতে পেলাম। তার চোখ দুটো সে যে কি তীক্ষ্ণ আর কি জ্বলন্ত তা না দেখলে বোঝা যায় না। আমার মনে হল উনি সেই চোখের দৃষ্টি দিয়ে ডাকুকে যেন গিলে খেতে চাইছেন। আমি তাড়াতাড়ি ডাকুকে আড়াল করে দাঁড়ালাম। ভদ্রমহিলা পূর্বের মতোই সেই খনখনে গলায় বললেন, তা শেষ পর্যন্ত আমার বাড়িতে কেন? তারপর একটু থেমে বললেন, ভূত দেখতে বুঝি? আমি এবার একটু হেসে ইতস্তত করে বললাম, না না, ভূত দেখতে আসবো কেন, কোথাও হোটেলে রুম পাচ্ছিলাম না। তাই হোটেলের ম্যানেজার বললেন, আমার কথার মাঝেই ভদ্রমহিলা থেমে থেমে বলতে লাগলেন, অনেকেই তো এর বাড়িতে ভূত দেখতে আসে, আপনারাও যদি এর বাড়িতে ভূত দেখতে আসেন তাহলে ঠকবেন, কেননা ভূত এ বাড়িতে টিকতে পারে না। এই কথা বলে ভদ্রমহিলা ভাড়ার টাকাটা গুনে নিয়ে ফিরে যাবার সময় তার সেই তীক্ষ্ণ আর জ্বলন্ত চোখ দুটো ফের আরেকবার ডাকুর ওপর বুলিয়ে নিলেন। দোতলার এক কোনায় একটা ঘর পাওয়া গেল, ঘরে অনেকগুলো জানালা, কোথাও জানলাতেই করাত নেই, একটা জানলায় দাঁড়ালে কবরখানাটা পরিষ্কার দেখা যায়। তবে এখানে একটাই অসুবিধে, খাওয়ার কোনো ব্যবস্থা এখানে নেই, হয় নিচে রাত হোক নয়তো হোটেলে খাও, নিচে আর কি রাঁধব, সন্ধ্যার পর হোটেল থেকে খেয়ে ফিরে খিল লাগিয়ে শুয়ে পড়লাম। একে প্রচণ্ড শীত, তার ওপর শরীরে ক্লান্তি, তাই তাড়াতাড়ি চোখে ঘুম নেমে আসতেও দেরি হল না। ঠক ঠক দরজায় কড়াঘাতের শব্দে ঘুম ভেঙে গেল, কে যেন কড়া নাড়ছে দরজায়। ধর্মর করে উঠে বসলাম, অন্ধকার ঘর, কান খাড়া করে রইলাম, ভুল শুনছি কি? আবার সেই ঠক ঠক ঠক, দরজায় আবার কড়াঘাত পড়ল, না ভুল নয়, হয়তো কি যেন আবার দরজায় টোকা দিচ্ছে, কড়াও নাড়ছে। এবার টের পেলাম পাশে ডাকুও চোখ রগড়াতে রগড়াতে উঠে বসেছে, টর্চ জ্বেলে সাবধানে দরজার খিল খুলতে দেখি বাইরে ঝড়ও কনকনে ঠান্ডা বাতাসে পর্দাগুলো উড়ছে পাগলের মতো। সেই সঙ্গে অমনি সে বিশ্রী ক্ষণক্ষণে কণ্ঠস্বর কানে এলো,
গুড মর্নিং।
লম্বা একটা হাই তুলে আমিও বললাম গুড মর্নিং। খেয়াল করে দেখি ভোরের আলো ফুটছে সবে বাইরে, আর বাড়িওলি মিস দফাদার কখন নিজেই দু কাপ চা আর কিছু নোনতা বিস্কিট নিয়ে দাঁড়িয়ে আছেন দরজার বাইরে। আমরা অবাক, মিস দফাদার যে এইভাবে চা বিস্কিট নিয়ে আপ্যায়ন করবেন ভাবতেও পারিনি। ভোরের আলো ফুটেছে সবে বাইরে, আর বাইরে হলে মিস দফাদার কখন নিজেই দু কাপ চা কিছু নোনতা বিস্কিট নিয়ে দাঁড়িয়ে আছেন দরজার বাইরে। আমরা অবাক, মিস দফাদার যে এইভাবে চা বিস্কিট নিয়ে আপ্যায়ন করবেন ভাবতেও পারিনি। মিস দফাদার বললেন,
নিন চা খান। চায়ের ট্রেটা টেবিলে রাখতে তিনি বললেন, তা আপনাদের ঘুম কেমন হল?
হ্যাঁ বললাম, জি ভালো হয়েছে, থ্যাংকস। ধন্যবাদ জানিয়ে মিস দফাদার চলে যাচ্ছিলেন, আবার ফিরে দাঁড়ালেন,
ফের একবার তাকালেন ডাকুর দিকে। কি হিংস্র বৈশাচিক একটা সৃষ্টি, হিসে কণ্ঠে মিস দফাদার কেটে কেটে বললেন, কাল রাত্রে আপনাদের নিশ্চয় ঘুমের কোনো ব্যাঘাত হয়নি?
আমি হেসে বললাম, না না এতটুকুও না। মিস দফাদার বলতে চাচ্ছিলেন,
মানে ভূতের ভয়ে?
তার কথার মাঝেই আমি জোরে হেসে উঠে বললাম, আমি ভূত বিশ্বাস করি না।
মিস দফাদার আর দাঁড়ালেন না,
হিলের খটখট শব্দ তুলে টানা বারান্দা ধরে হনহন করে হাঁটতে হাঁটতে নিজের ঘরে চলে গেলেন। তিনটে দিন কি করে যেন কেটে গেল। মধুপুরটা মোটামুটি দেখা হয়ে গেছে, এবার দেওঘর যাবার কথা ভাবছি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, ডাকু যেন দিন দিন কিরকম অন্য মনস্ক আর খিটখিটে হয়ে উঠছে। দুপুর বেলাটা কিছুতেই আমার সঙ্গে বেরোতে চায় না, বলে ভালো লাগছে না তুমি যাও আমি একটু শুয়ে থাকি, একা একা বেড়াতে ভালো লাগে না, তবু বেড়াই। মনে মনে ভাবি ডাকুটার হঠাৎ হলো কি। সেদিন খাবার টেবিলে বসে হঠাৎ ও বলল, মিস দফাদার দিনের বেলা বাড়ি থাকেন না। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি করে জানলি? ডাকু হঠাৎ রেগে গিয়ে বলল,
সে আমি বলবো না।
ওর এই আচরণে আমি বেশ অবাক হলাম, সামলে নিয়ে বললাম, কোথায় যান উনি তা জানিস? ডাকু বলল,
হুম তা জানি না।
আমি এবার জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই কি দুপুরবেলা ওইদিকে যাস? ওদিকে মানে মিস দফাদারের ঘরের দিকে? ডাকু গম্ভীরভাবে বলল,
হ্যাঁ যাই।
তারপর একটু থেমে কেমন ভাঙা ভাঙা গলায় বলল, রোজ দুপুরে কে যেন আমার ওদিকে যাবার জন্য ডাকে, আমি না গিয়ে পারি না। সেদিন দেখি ওইদিকে ঘরের জানলার নিচে এক গাছা মুরগির পালক পড়ে আছে, ঠিক যেন কেউ গোটা মুরগিগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই কথাগুলো বলতে বলতে ওর চোখ মুখ কেমন যেন হয়ে গেল, তারপরে ও কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে পড়ল। আমি এবার বেশ ভয় পেয়ে গেলাম, গভীর ভাবে ভাবতে বসলাম, কেউ কেউ ওদিকে যাবার জন্য ডাকছে, কেনই বা ডাকছে, আর সেই ডাকার সঙ্গে মুরগির কি সম্পর্ক? ডাকু কি সব জ্ঞানে ভুল বকছে? ওর কি শরীর টরি খারাপ হলো? না, ভূতের বাড়িতে কদিন থেকেও ভূত দেখার সৌভাগ্য আর হল না, শুধু বাড়ি হলে মিস দফাদারের আচরণগুলোই আমায় একটু অবাক করছিল। ওকে সেদিন প্রথম দিন সকালে চা দিতে আসার সময় সেই দেখেছিলাম, তারপরে আর এ কদিনে চোখে পড়েনি। তবে এটুকু বুঝতে পেরেছি উনি ঠিক সাধারণ মহিলাদের মতন জীবনযাপন করেন না। এমনকি ডাকু একদিন গম্ভীরভাবে একটা খবর শোনাল,
জানো কাকু, মিস তফাতের বোধ হয় কিচ্ছু খান না, তার কোনো হাঁড়ি পাতিল নেই, রান্নার গ্যাস নেই, উনুন নেই, স্টোভ বা চুল্লি কিচ্ছু নেই।
আমি ওকে ফের জিজ্ঞেস করলাম, তুই জানলি কি করে? ডাকু হঠাৎ ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল,
আরো কত কি জানতে পারবো। ওর এই ধরনের কথায় আমার কেমন যেন গা ছমছম করে উঠল।
কিছু কথা বলার সময় ও কিরকম যেন অস্বাভাবিক হয়ে যায়, এমন গম্ভীর চালে কথা বলে যেন মনে হয় কত বয়স্ক লোক কথা বলছে।
এবার এখান থেকে পাত্তারি গোটাবো ভাবছি।
ঠিক সেই রাত্রি একটা ঘটনা ঘটল। রাত তখন কত জানি না, শীতের রাত, পাহাড়ে শীত, ঘরের সমস্ত জানলা বন্ধ, মাথা পর্যন্ত লেপ মুড়ি দিয়ে ঘুমুচ্ছিলাম। মাথার কাছে সবসময় একটা টর্চ আর দুটো বড় ছুরি, কি জানি কখন দরকার হয়। হঠাৎ কেন যেন ঘুমটা ভেঙে গেল, জেগেই দেখি পাশে বিছানায় ডাকু নেই, ঘরের দরজা খোলা। আমি চমকে উঠলাম, আরে ডাকু কোথায় গেল? এত রাত্রিরে ও তো বড় একটা ওঠে না, যদি বা ওঠে তাহলে আমায় ডাকে। তাহলে এক লাফে বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে এলাম। সেই টানা বারান্দা ধরে মিস তফাদারের ঘরের দিকে চোখ পড়তেই দেখলাম মিস তফাদারের ঘর থেকে আগুনের আভার মতো কি যেন দাও দাও করে চলছে, আবার নিভছে, আবার চলে উঠছে। সঙ্গে সঙ্গে আগুনের রঙও বদলাচ্ছে, কখনো লাল, কখনো নীল, আবার কখনো বা সবুজ। মনে হলো এই গভীর রাতে এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাজিক দেখছি। আর সেই জাদু করে আগুনের আলোয় দেখলাম ডাকু বারান্দার দেওয়াল ধরে ধরে সে ঘরের দিকে আগাচ্ছে। ডাকুকে চেঁচিয়ে ডাকতে সাহস হল না, ছুটে গিয়ে ওকে চাপড়ে ধরলাম। আমায় দেখে ডাকুর সে কি রাগ, জোর করে হাত ছাড়িয়ে সে ওই আগুনের দিকে যাবে। তখন আমিও সর্বশক্তি দিয়ে ডাকুকে পাঁজা কোলা করে তুলে নিজের ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলাম। ওকে বিছানায় শুইয়ে দেয়া মাত্রই কেমন যেন নেতিয়ে পড়ল। আমি ওর মুখের ওপর ঝুঁকে পড়ে লক্ষ্য করতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন আড়াইটা। হঠাৎ ডাকু ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলতে লাগলো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ওকু আমায় ছেড়ে দাও, আমায় যে ডাকছে, আমায় ডাকছে, আমায় ছেড়ে দাও, ও আমায় আজ কবরখানায় নিয়ে যাবে বলেছিল, হয়েছে হয়েছে, ও দাঁড়িয়ে আছে, ও রেগে আছে, তুমি আমায় যেতে দিচ্ছ না বলে ও রেগে যাচ্ছে, হ্যাঁ ও বলছে আমায় ওর খুব দরকার, ও আমায় এখানে রেখে দেবে বছরের পর বছর, হ্যাঁ আমায় ওর দরকার, ও ডাকছে আমায়, আমায় ডাকছে। একটু থেমে ডাকু আবার লাফিয়ে উঠে বলে, হ্যাঁ ও ডাকছে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ডাকছে, হয়েছে হয়েছে, আমায় কবরখানার দিকে ডাকছে, হয়তো হয়তো কবরখানার দিকে চলে যাচ্ছে, আমায় যেতে দাও। বলতে বলতে ডাকু এক টানে ঘরের জানলাটা খুলে ফেলে অর্ধেক শরীর বাইরে ঝুলিয়ে দিল, যেন এক্ষুনি আমার হাত ছাড়িয়ে নিতে পারলেই বাইরে ঝাঁপ দেবে। আমিও শীতের কনকনে বাতাসকে উপেক্ষা করে সর্বশক্তি দিয়ে ডাকুকে আঁকড়ে ধরে রইলাম। আর সঙ্গে সঙ্গে ভয়ে আমার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। স্পষ্ট দেখলাম কালো কাউন পরা একটা চলমান মূর্তি কবরখানার ভেতর অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালেই ঠিক করলাম আজ না হোক আগামীকাল সকালে মধুপুর ছাড়বই, আর যতটুকু সময় এ বাড়িতে আছি কিছুতেই ডাকুকে কাজ ছাড়া করব না। কেননা যে কোনো কারণেই হোক আমার মনে হয়েছে ডাকুর জীবন বিপন্ন, আর ওই মিস তফাতের মানুষটিও কিছুতেই স্বাভাবিক মানুষ নন, বরং অন্য কোনো একটা মতলব আছে। তাই সারাদিন ডাকুকে চোখে চোখে রাখলাম। ওকে আজ ভীষণ ক্লান্ত লাগছে, কিছুতেই বিছানা ছেড়ে উঠছে না। দুপুরের খাওয়া সেরে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম, হঠাৎ দেখলাম হলুলের স্ট্রাপটা ছিঁড়ে গেছে। এক্ষুনি মুচিকে দিয়ে না সারালেই নয়, কিন্তু ডাকুকে একলা ফেলে যাই কি করে? এ বাড়িতে তো এমন কাউকে পাওয়া যাবে না যাকে দিয়ে স্ট্রাপটা সারিয়ে আনতে পাঠাবো। না, ভেবে লাভ নেই, অন্তত কিছুক্ষণের জন্য আমার একা বেরোতেই হবে। তাই আর দেরি করলাম না, তাকিয়ে দেখি ডাকু বেঘরে ঘুমোচ্ছে। দেরি না করে বেরিয়ে পড়লাম। তারপর থেকে প্রতি মুহূর্তে বুকের মধ্যে ধুকপুকানি, কেবলই ভয় হতে লাগলো। এতক্ষণে বুঝি ডাকুর কিছু একটা হয়ে গেল। কোন রকমে স্ট্রাপটা সারিয়ে বাড়ি ফিরলাম। বাড়ির ভেতরে পা রাখতেই মুরগিগুলো হঠাৎ একসঙ্গে ডেকে উঠল খাঁচার ভেতর থেকে। হন্ততন্ত হয়ে ঘরে ঢুকতেই চমকে উঠলাম। কই ডাকু? ডাকু তো নেই। ডাকু, ডাকু, ডাকতে লাগলাম। না, কোনো সাড়া নেই। কি হল, কোথায় গেল ডাকু? আমি আবারও চেঁচিয়ে ডাকলাম, ডাকু! না, এবারও সাড়া নেই। এই ভয়ে তাই আমি করছিলাম, জানি না এর মধ্যে ডাকুর কি অবস্থা হয়েছে। আমি তখন ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় এসে দাঁড়ালাম। তারপর ছুটতে লাগলাম মেস তফাদারের ঘরের দিকে। এদিকটায় আমি কখনো আসিনি। সার সার তালাবন্ধ ঘর, কোথাও কোনো জনমানবের সাড়া নেই। আমি কেবলই বারান্দা দিয়ে যেতে যেতে মোড় বাঁকতে বাঁকতে চলছি। বারান্দাটা যেন সাপের মতো এঁকে বেঁকে গেছে। হঠাৎ থেমে যেতে হল। সামনে সিঁড়ি দেখছি, নিচের দিকে নেমে গেছে সিঁড়ি। বাইরে তখন সন্ধ্যের অন্ধকার নেমে আসছে। বাড়ির ভেতরেও কোথাও এতটুকু আলো নেই। আর সিঁড়ির মুখটায় যেন চাপচাপ অন্ধকার। না, নষ্ট করার মতো সময় হাতে নেই। আমি সেই অন্ধকার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নামছি তো নামছি, নামছি তো নামছি, যেন কোনো পাতাল পুরীর পথে পা বাড়িয়েছি। সিঁড়িগুলো এত সরু আর অন্ধকার যে প্রতি মুহূর্তে ভয় হচ্ছে। এই বুঝি পা পিছলে পড়ে গেলাম। আর পড়ে গেলে যে কোথায় গড়িয়ে যাব ঠিক নেই। তাছাড়া যতই নামছি ততই যেন ঠান্ডাটা বাড়ছে। মনে হচ্ছে যেন বরফের দেশে চলেছি। একসময় সিঁড়ি ফুরিয়ে গেল, কিন্তু এ কি, এ যে পায়ের তলায় নরম মাটি, কাদা কাদা, পিছল পিছল। অবাক হয়ে ভাববার সময়টুক পর্যন্ত নেই। ডাকুকে খুঁজে বের করতেই হবে। আমি অন্ধকারের মধ্যে অন্ধের মতো শ্যাওলা ধরা দেওয়াল ধরে ধরে এগিয়ে চললাম। কিন্তু কিছু দূর যাবার পর হঠাৎ থমকে দাঁড়ালাম। দরজায় জোর কড়াঘাতের শব্দ শুনতে পেলাম। খুব কাছে কে যেন কোথায় বন্ধ দরজায় জোরে জোরে কড়াঘাত করছে, দুম দুম শব্দ করে। আর একটু এগোতেই চমকে উঠলাম। কে যেন একটা বন্ধ ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় জোরে জোরে শব্দ করে আর শব্দ করছে আর চিৎকার করে বলছে, এই যে আমি আসছি, এই যে আমি আসছি, এই যে আমি এসেছি। আমি চেঁচিয়ে ডেকে উঠলাম, ডাকু! ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরতে সঙ্গে সঙ্গে ওর অচৈতন্য দেহ আমার বুকের উপর লুটিয়ে পড়ল। আর সেই সময় বন্ধ ঘরটার জানলা দিয়ে বাইরে থেকে যে দৃশ্যটা আমার চোখে পড়ল, তা আমি কখনো ভুলতে পারব না। অন্ধকার পাতালপুরীর সেই ভিজে স্যাঁতস্যাঁতে পরিবেশে পুরনো পরিত্যক্ত বদ্ধ ঘরটার ভেতর দেখা যাচ্ছে একটা খাটিয়া। আর সেই খাটের ওপর ধপধপে সাদা চাদর ঢাকা, ঈশ্বর, হয়তো একটা মৃতদেহই তো মনে হচ্ছে। আর আর ও কি, মৃতদেহটা হঠাৎ নড়ে উঠলো মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো নড়ছে,
সাদা চাদরটা খসে পড়ল মৃতদেহটার উপর থেকে। তারপর তারপর তো হাত সামনের দিকে বাড়িয়ে শীর্ণ হার সর্বস্ব আঙুলগুলো ছড়িয়ে দিয়ে কবর থেকে যেমন প্রেতাত্মার উত্থান হয় সেইভাবে সোজা উঠে বসল। আর সেই সঙ্গে নারী কণ্ঠে কি বৈশাচিক শীতল হাসি, মিস তফাদার,
অজান্তে আমার গলা দিয়ে একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো। তারপর তারপর কি করে যে ডাকুকে কাঁধের ওপর ফেলেছি, অন্ধকার সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসেছি তা বলতে পারব না। তারপর ডাকুকে কাঁধের ওপর ফেলে সে শীতের হিম শীতল সন্ধ্যায় দিক বিদিক ভাবে ছুটে বাড়ির বাইরে এসে নির্জন পথের ওপর দিয়ে ছুটতে লাগলাম শহরের দিকে। দৌড়াতে দৌড়াতে একবার পেছন ফিরে মিস্তাফাদারের ঘরের জানলার দিকে তাকিয়ে দেখি জানলার সামনে কালো কাউন পার একটা মূর্তি আমাদের লক্ষ্য করছে। মুহূর্ত মাত্র না থেমে আমি ডাকুকে কাঁধে নিয়ে প্রাণপণে স্টেশনের দিকে ছুটতে লাগলাম। তখন কানে আসছে শীতল কণ্ঠে সেই রক্তহীন করা বৈশাচিক হাসি।
Uncensored story of the week.
হ্যালো রাসেল ভাই, আমি বৈশাল থেকে নিশাত নিসাব বলছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তো আজকে যে আমি ঘটনাটি বলব তা আমার এক আন্টির কাছ থেকে শোনা একটি সত্য ঘটনা। ঘটনাটি শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। অনেক বছর আগে আমি ভূতে ফেমে একটি ঘটনা শুনেছিলাম যে একজন লোককে একটি পুরী তাদের দেশে নিয়ে যায় এবং তার সাথে বিয়ে করে এবং পরবর্তীতে তাদের একটি সন্তান হয়। ঘটনাটি শোনার পর সত্যি বলতে কি রাসেল ভাই, আমি ঘটনাটি আমার বিশ্বাস হয়নি যে কিভাবে একজন মানুষের পরীর সাথে বিয়ে হয় এবং আপরপথে তা সম্ভব হয়, এটা কিভাবে সম্ভব। কিন্তু তার কয়েক বছর পরই আমার ওই আন্টি আমার কাছে এরকমই একটি ঘটনা বলে এবং ঘটনাটি শোনার পর আমি ঘটনাটি বিশ্বাস করতে বাধ্য হই, কারণ আমার আন্টি কখনো আমার সাথে মিথ্যা কথা বলতে পারে না। আর একই ঘটনা কিভাবে দুইজন লোকের সাথে কোইনসিডেন্টলি ঘটে এটাও কখনো মিথ্যা সম্ভব নয়। তো আমি বেশি কথা না বলে সরাসরি মূল ঘটনায় যাচ্ছি। আমার আন্টি যেভাবে আমাকে ঘটনাটি বলেছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। তো আমার আন্টির এক মামা সেই গ্রামে থাকতো, গ্রামটির নাম আমি উল্লেখ করছি না। তো সেই মামা ছিল একটি হুজুর টাইপ ব্যক্তি, বলতে গেলে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পালন করতেন এবং সবসময় অলওয়েজ সেই পাক পবিত্র থাকতো, উজু করা অবস্থায় থাকতো এবং কখনো তার মাথা থেকে টুপি পর্যন্ত সরেনি এবং তিনি সবসময় এক ধরনের আতর ব্যবহার করতেন যেটা হুজুররা ব্যবহার করে। এবং মামা দেখতেও বেশ সুন্দর এবং লম্বা চওড়া ছিলেন। তো সেই মামার বাড়ির সামনে একটি তেঁতুল গাছ ছিল এবং ওই তেঁতুল গাছের ঠিক অপোজিট সাইডে একটা তাল গাছ ছিল। তো ওই তেঁতুল গাছে একটি পরী থাকতো। তো সেই পরী সবসময় মামার প্রতি নজর থাকতো এবং বলতে গেলে পরীটি মামাকে একরকম পছন্দ করত। তো একদিন সে মামাকে তুলে নেয় ওই তাল গাছটিতে এবং বলে, কাল তোকে আমি ওই তাল গাছের উপর উঠিয়ে রাখবো, তোর বাড়ির সবাইকে বলবি যেন চিল্লা চিল্লি না করে, তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। তো মামাকে এইটুকু বলে ওই দিনের জন্য ছেড়ে দেয়। পরে মামার বাড়ি গিয়ে তার মা এবং স্ত্রীকে সব ঘটনা খুলে বলে এবং টেনশন করতে নিষেধ করে যে তো মামা একটু হুজুর দেখছিল তো জানতেন যে এ বাড়াবাড়ি করলে তার ক্ষতি হতে পারে। তো সে এই ব্যাপারে আর কিছুই তেমন করে না এবং যে কথা সেই কাজ পরদিন ঠিক সকালে পরিটিমা আমাকে ওই তাল গাছে একদম মাথায় তুলে রাখে এবং ঠিক উল্টো অবস্থায় রাখে এবং সব মানে কোন রকম নড়াচড়া করতে নিষেধ করে। তো মামা একদম স্টে হয়ে উল্টো ভাবেই এরকম থাকে বিকাল পর্যন্ত এবং যেহেতু তার পরিবারের সবাই এ ব্যাপারটি জানতো তো তারা বেশি রিয়েক্ট করে না। এবং ঠিক বিকেলের দিকে ঠিক যেভাবে মামাকে তাল গাছে উঠিয়ে রাখা হয়েছিল ঠিক তেমনি তাকে আবার নিচে নামিয়ে দেওয়া হয় এবং ওই দিনের মতো ঘটনাটি ওখানেই শেষ হয়। তো এখানে ঘটনাটি শেষ হলে ভালো হতো। তো এরপর দুই তিন দিন তেমন কিছু হয় না, কিন্তু তারপর একদিন দুপুরে মানে মামা জোহরের নামাজ পড়ে, শুক্রবার দিন ছিল, মামা জোহরের নামাজ পড়ে ঠিক বাসায় যখন ফিরতে ছিলেন তখন ঠিক ওই পরিটি তখন মানে দুপুরের দিকে মামাকে একদম তুলে তাদের দেশে নিয়ে যায় এবং সেখানে গিয়ে মামাকে অনেক খাতির যত্ন করে বলতে গেলে এবং ওখানকার যে এক ধরনের মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টিটা মামাকে খেতে দেয়। যেহেতু আমরা সবাই জানি যে পরিতে দেশে দেওয়া মিষ্টিটি খেলে আর সেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়, তো মামাও সেই সেই বিষয়টি অবগত ছিলেন, তাই তিনি মিষ্টিটি খায় না এবং বলতে গেলে যে কয়দিন ওখানে ছিলেন সে কয়দিন সে তেমন কিছুই খায় না, ওখানে কিছু মুখে দেয় না। এবং ওই পরীর দেশে বসে পরীর সাথে মামার বিয়ে হয় এবং বিয়ে হয় এবং মামা ওখানে থাকতে শুরু করে। এরকম এদিকে তো মামি এবং নানান সবাই টেনশনে পড়ে যায় এবং অনেক খোঁজাখুঁজি করতে থাকে। তো এরকম প্রায় এক দু মাস পর ঠিক সময়টা আমার মনে নেই, মামা একদিন হঠাৎ করে বাড়ি ফিরে আসে এবং সবাই তো পুরা মানে হতবাক হয়ে যায় যে কোথা থেকে এসলো এবং মামা তার পুরো ঘটনাটি তখন খুলে বলে এবং মামা ঠিক সুস্থ সবল ভাবেই ফিরে আসে। এবং ফিরে আসার পরও ওই পুরীর সাথে মামার একরকম যোগাযোগ ছিল এবং ওই সেই পুরীর ঘরই তার একটি মেয়ে সন্তান মেয়ে পরী জন্ম হয়। যেহেতু ওই পুরীর মেয়েটি মামারই সন্তান ছিল তাই নানি তাকে একরকম দেখতে চায় তার নাতনিকে। এরপর ঠিক মামা ওই পরীর সাথে যোগাযোগ করে এবং পরীকে সব কথা খুলে বলে এবং পরীকে তার মেয়েকে নিয়ে আসে এবং আসার আগে সে কয়েকটি শর্ত রাখে যে পুরো ঘর সম্পূর্ণ ঘরটি পাক পবিত্র থাকতে হবে এবং সকল প্রকার লাইট মানে অফ থাকতে হবে, কোন প্রকার আলো থাকা সম্ভব নয়, ওখানে আলো থাকা যাবে না। এবং পরীকে একদিন নির্দিষ্ট সময় একদিন আসে এবং যখন আসে কি বলবো রাসেল ভাই মানে পুরো ঘর মনে হয় ভেঙে পড়বে এমন একটা অবস্থা এবং সাথে সাথে বাতাসে একটি সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে এবং এক ধরনের উজ্জ্বল মানে এক ধরনের উজ্জ্বল আলো ঘরটা আপসা আপসা আলো হয়ে আলোতে ফুটে ওঠে। তো নানি এবং মামি দুজনে ওই পুরী মেয়েটিকে ছুঁয়ে দেখে এবং অনুভব করতে পারে তার সুন্দর পিঠের দিকে একটি সুন্দর পাখাকে, যে পুরী যেমন আমরা কল্পনা করি যে পাখা সেরকম সুন্দর পাখা কল্পনা করতে পারি। তো এভাবে যায় তো মামা এভাবে মামার সাথে পুরীর প্রায় যোগাযোগ থেকে যায় এবং দেখা যায় বেশ কয়েক বছরের মধ্যে মামা আর্থিক অবস্থা অনেক উন্নতি করে, যেখানে মামার বলতে দুবেলা ভাত খেতে কষ্ট হতো। তো মামার সাথে এভাবে পরীর যোগাযোগ থেকে যায় এবং সে এখন বলতে গেলে অনেক ভালো আছে এবং সুস্থ সবল আছে। তো ঘটনাটি ভালো লাগলে ঘটনাটি শোনার পর বলতে গেলে আমি বিশ্বাস করতে চাইনি এবং বারবার আন্টিকে জিজ্ঞেস করি যে এটা সত্য কিনা। তো আন্টি একরকম জোর দিয়ে বলে যে এটা একদম সত্য ঘটনা। তো রাসেল ভাই ঘটনাটি ভালো লাগলে পরে শোনাবেন এবং আমার কাছে আরো অনেক ঘটনা আছে, পরে এক সময় সময় করে ওই ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করব। এবার মতো যাচ্ছি, আসসালামু আলাইকুম।
তো আমার গল্পটি ফুরল, নটে কাজটি ফুরল, অর্থাৎ আজকের মতো পুতুলটা মরক ল্যাবের আয়োজন শেষ। একদমই যা যা হাতে ছিল সবই আপনাদের শুনে ফেলেছি। লাস্ট আনসেন্সর স্টোরি অব দ্য উইক শুনলাম, অদ্ভুত একটা গল্প এবং ওই যেটা বললেন আর কি শেষের দিকে যে শুনে বিশ্বাসী হয় না, আসলে বিশ্বাস মানে মানে হওয়া না হওয়ার প্রশ্নটা আসলে আসে না, বা পরীর পাখা টাখা ধরে ধরে মানে একদম যেরকম পরী আমরা একদম কল্পনা করি সেরকম পরীর একটা গল্প, পরীর দেশ থেকে ঘুরে আসা একজন মানুষের গল্প, এরকম অনেক গল্প আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের আশেপাশে গ্রাম বাংলায়, প্রচুর গল্প আছে, এমন প্রচুর গল্প আছে। তো এই গল্পগুলো আসলে কিভাবে সূত্রপাত বা আসলে এই গল্পগুলোর শুরুটা কিরকম আমার আসলে খুবই জানতে ইচ্ছে করে। তো এরকম মানে এই বিষয়গুলো নিয়ে হয়তো বা কেউ যদি কখনো অনেক খোঁজ নেন বা এগুলো নিয়েও হয়তো গবেষণা করা যেতে পারে যে আসলে ব্যাপারটা কি, আসলে কেন এই ধরনের গল্পের সৃষ্টি হয়, কিভাবে এই ধরনের গল্পের সৃষ্টি হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আসলে কি। মানে অবশ্যই পরীর দেশ বা এই বিষয়গুলো অবশ্যই সত্যি না, বা তারপর মানুষের কল্পনায় আসা বা মানুষের মুখে মুখে ফেরে যেহেতু তার পেছনে কোনো না কোনো একটা কিছু থাকে যেটা এই বিষয়গুলো জন্ম দেয়, সেই জিনিসটাই জানার খুবই আগ্রহ আবার যদি এরকম খুঁজে থাকে বা জানতে পারেন অবশ্যই জানাবেন এই ফাঁকে মেইল আইডিটা আরো একবার পড়েছি ঠিকানা মেইল করে জানিয়ে দেবেন সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখবেন হরর ক্লাব তো আগামীকাল শুক্রবার থেকে নতুন আরেকটা শো শুরু হচ্ছে বিকাল 3টা থেকে আমি থাকছি আপনাদের সাথে ও আই জি পুরনো দিনের গানে হারিয়ে যাবার সেই তিনটি ঘন্টা আর নতুন ভাবে বেশ কিছু পরিবর্তন আছে এবং বেশ কিছু নতুন নতুন বিষয় আছে জিনিস আছে আর সেই সাথে আপনাদের চাওয়া পাওয়ার তো অবশ্যই একটা প্রকাশ থাকবে অনুষ্ঠানে তো আপনাদের চাওয়াগুলো রেডিও ফুর্তির অফিসে ফেসবুক ফ্যান পেজে মেসেজ করে জানিয়ে দিতে পারেন তো আমরা এখন আজকের প্রথম হলভাবে এখানেই শেষ করছি আশা করি পোর্টার সময় আপনার ভালোই লেগেছে আপনার কমেন্টগুলো আপনার কেমন লাগছে কি চান হরর ক্লাবে যে কোনো কিছু মেইল করে পাঠাবেন রেডিও ফুর্তি ফেসবুক ফ্যান পেজে আমাদের মেসেজ করে পাঠাবেন হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুব সুন্দর ঠান্ডা স্লো একটা গান দিয়ে মহিলা ঘোড়া বলে সারা আমি রই
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম